25শে জানুয়ারি 2016 বাহুবল হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ, রুমিয়া জামানা, আমির মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব, দামাত বরকতুল্লাহ আলিয়া।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفك للعمل القليل أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। আমার ভাইরা, দুনিয়ার জিন্দগি মুখতাসার, সংক্ষিপ্ত, অল্প কয়েকদিনের জন্য, কারোই জানা নাই যে কখন কার ডাক আসে। দুনিয়াতে আসলাম তো ফের একটা সেকেন্ডের জন্য কোনো বিশ্বাস নাই যে আমি এই মুহূর্তে থাকবো কিনা, বাঁচবো কিনা, কারো সম্পর্কে কিছু বলা যায় না। আমাদের কত আপনজনরা, প্রিয়জনরা আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছে, কবরস্থানের ভিতরে তাদের দাফন করা হয়েছে, কবরে শোয়ার জায়গাও এমন এক ঠিকানা যে গভীর মাটির গর্ত, ওর ভিতরে বিছানা এবং ফের মাটির ভিতরে রেখে উপরে মাটি দিয়ে উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া, কোন বিছানা নাই, বালিশ নাই, কোন আরামের কোন ইন্তজাম নেই, খাট নাই, পালক নাই, কিছুই নেই। এসা আজীব এক ঠিকানা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা রাইতু মানজারান আমি যত দৃশ্য দেখছি, যত কিছু দেখছি, ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম কবরকে। এসা এক ঠিকানা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিন রাত বুঝাইতে থাকতেন, এটা হেদায়েতের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা আল্লাহকে পাওয়ার রাস্তা, এটা আল্লাহর রহমতের রাস্তা, এটা আযাবের রাস্তা, গজবের রাস্তা, লানতের রাস্তা, ক্ষতির রাস্তা, লাঞ্ছনার রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিন রাত বুঝাইতে থাকতেন, হেদায়েতের কথা শোনাইতে থাকতেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন القبر روضة من رياض الجنة او حفرة حفرت منه فرشنا رسول الله صلى الله عليه وسلم بولين কবর হয় জান্নাতের একটা বাগান হবে আর না হলে জাহান্নামের একটা গর্ত হবে। আমার ভাইরা, আমাদের কবর কি হবে? এটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? এটা তো ফিকির করা উচিত। হ্যাঁ, আমল সে জিন্দগি বনতি হ্যাঁ। জান্নাত ভি জাহান্নাম ভি, یہ کہا کہ اپنی فطرت میں نہ ناری ہے نہ نوری، عملر درا بھائی جنت دوری ہے، عملر درا ہی جہنم میں جائے منوش۔ اللہ کے راضی قرار جنو جی منوش ای زندگیر سمائے گلو کے قدر لگائے، ای دن داد گلو کے قدر لگائے، ای شکر سندہ کے قدر لگائے، ای نشاز گلو کے قدر لگائے، ای مبارک زندگی এটা তাকে জান্নাতে পৌঁছায় দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এটাই তার মৃত্যুর সময় আরামের উসিলা হয়, এটাই তার দুনিয়ার থেকে শান্তিতে যাওয়ার, কবর জীবনে শান্তিতে থাকার উসিলা হয়, এটাই তার জান্নাতে যাওয়ার উসিলা হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে সকল বান্দারা আমার দুনিয়ার জমিনে ঈমানের সঙ্গে বসবাস করবে, নেক আমলওয়ালা জিন্দেগি বানায় জিন্দেগি কাটাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সেখানে তারা অনন্তকাল থাকবে এবং সেখানে তারা আমার মেহমান থাকবে। আজিম শান রব্বুল আলামিনের নাপাক পানি থেকে তৈরি মানুষের জন্য এত ইজ্জত, এত ইহতেমাম, এত ইন্তজাম করছেন মহান রব্বুল আলামিন। নাপাক পানি থেকে তৈরি মানুষ, কিন্তু সেই মানুষকে রব্বুল আলামিন এত সুন্দর বানাইছেন। চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, চেহারা কত সুন্দর, হ্যাঁ তার কালো মাথার কালো চুলগুলিও কত সুন্দর। আমার ভীষণ তাজ্জব লাগে এটা দেখলে যে ভাই চুল তো কালো কিন্তু সেটাও সুন্দর। আজিম মাওলা, এই সুন্দর হওয়ার আর কোনো কারণ নাই, রব্বুল আলামিন এটাকে সুন্দর বানাইছেন কারণে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক যদি সুন্দর না বানান তো ফর্সা যেটা সেটাও বিশ্রী কালো হয়ে যায়। হ্যাঁ, নমরুদের চেহারা যত সুন্দর হোক আল্লাহর পছন্দ হয় নাই, এটা ঘৃণিত ধিকৃত হয়ে যায়, এটা নোংরা হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারার চামড়ার রং কালো, আল্লাহ পাক পছন্দ করছেন, এই চেহারা চাঁদের থেকে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যাকে পছন্দ করেন সেই সুন্দর। আজিব শান এবং আজিব মামলা। আমার ভাইরা, জিন্দগি সুন্দর হয় এই জিন্দগির উপর মালিক যখন খুশি হন, জিন্দগির দাতা যখন খুশি হন, মহান রব্বুল আলামিন যখন খুশি হন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসম আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদহু এক ঘটনা বয়ান করছেন। বড় কোন বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন, আল্লাহ ওলিদের নামাজ সুন্দর তো, ইবাদত সুন্দর, আখলাক সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, এবং সব মানুষকে তারা মহব্বত করেন, সব মানুষকে ভালোবাসেন, সব মাখলুককে ভালোবাসেন। তরিকত মজুদ খিদমতে খালক নেস বতাসবিহ সাজ্জাদা ও দালক নেস, আল্লাহকে যারা পায় আল্লাহর বান্দাদের সঙ্গেও তারা ভালো ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়, বা সব মাখলুক আরামে থাকুক, সবাই সুখে থাকুক, হ্যাঁ সবাই ইজ্জতের সঙ্গে থাকুক, কারো কষ্ট না হোক, কোনো মাখলুক কষ্ট না পায়, একটা পিং পোড়াও কষ্ট না পায়। এক আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিকের অন্তরে হ্যাঁ এমন এক হাল হয় যে আল্লাহর হার বন্দার প্রতি মহব্বত, হামদর্দি, খায়ের খাই, সহমর্মিতা পয়দা হয়ে যায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী বলছেন উমদাতুল কারি শরীফ বুখারীর মধ্যে বদরুদ্দিন আলী রহমতুল্লাহ লিখছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়াদুনা শাররা, এর ভাই বাচ্চাগুলি সরাও এখান থেকে, আরে ভাই, এখানে কোনো ইন্তজামিয়ার লোক নাই, বাচ্চারা চিৎকার করতে থাকে, আপনারা আরাম করতে থাকেন। ফিকির তো করা চাই না এগুলোকে সামলাত দেওয়ার জন্য। বাচ্চারা এখানে সাদে উঠে চিৎকার করতেছে, আজিব মানুষ। কোনো এখানে শৃঙ্খলার ফিকির ফিকির করার লোক নাই, দু চারজন লাগা যারা এগুলো খেয়াল রাখে। ওখানে লোক লোক লাগাও না, মোতান সাহেব কোথায় গেছে? যে অমরাতুল কারি সাহেব বুখারিতে বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ লিখছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারযাউনা শাররা, যে জান্নাতি কাফেলা ওয়ালা ওই মানুষরা যারা কোনো মাখলুককে কষ্ট দেয় না, এমনকি একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। আল্লাহর কোনো অন্যায়, কোনো গুনাহ, কোনো নাফরমানি, কোনো নালায়, কোনো নালায়কি, কোনো গান্দা নোংরা পথে তারা রাজি হয় না। খুশি তাতে যাতে মাওলা খুশি, জোন কি খুশি হ্যা মেয়েরি ভি খুশি হ্যা দিল তুঝে ছোড়া কি জিদার মো হ্যাঁ উদার হাম। হ্যাঁ, যে মাওলা যাতে খুশি আমিও তাতে খুশি। আদি শান আল্লাহর প্রেমিকদের হয়, কপাল যাদের ভালো হয়, নজর তাদের ভালো হয়, আখলাক তাদের ভালো হয়, জিন্দগি তাদের ভালো হয়। হ্যাঁ, কপাল পড়লে তো আখলাক নষ্ট হয়, জিন্দগি বরবাদ হয়, আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন হয়। ওই ওই সন্তানের কপাল কিভাবে ভালো, যে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, সবার নিকট ভদ্র, বাবা মার নজরে সেটা পাকা পশু, এটার নাম কি কপালওয়ালা সন্তান? ওই বান্দা কিভাবে কপালওয়ালা, যে সারা দুনিয়া বলে ইনি ভালো লোক, ভালো শিক্ষিত, ভালো জ্ঞানী, ভালো পয়সাওয়ালা, ভালো নেতৃত্ববালা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কটা ভালো করে নেই। হ্যাঁ, সবার নজরে ভালো কিন্তু রব্বুল আলমিনের নজরে ভালো না। ফেরাউন এত বড় ভালো ছিল যে অনেকের নজরে বিরাট বড় পাওয়ারফুল বাদশাহ, বড় ক্ষমতাওয়ালা, বড় দানশীল, কিন্তু মহান স্রষ্টা আল্লাহর নজরে সে ঘৃণার পাত্র। এই ভালো থাকার কি মানে আছে যে হাজার জনে ভালো বলে কিন্তু আমার মাওলা সে পছন্দ করলেন না। রব্বুল আলামিনের নজরে যে ভালো সেই ভালো। হযরত রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাইহা বলেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুববাহু। হ্যাঁ, তুমি দিন রাত আল্লাহর কথার বাইরে থাকো, আল্লাহ যেদিক ডাকেন তার বিপরীত দিকে ছুটো, আল্লাহর নাফরমানি করতে থাকো আর বলো যে আমি তো আল্লাহকে ভালোবাসি। এই মৌলবী পান খাওয়ার জন্য বসছে এখানে মিয়া, যাও পান খেতে হলে এক পিছনে যাওয়ার জায়গায়, তোমাদের আদব তমিজ নাই মিয়া, বসে বসে পান চাবাইতেছে এখানে, ওয়াজের মজলির দিনের কথা শুনবা এতেমামের সাথে, সামনে বসছো একদম পয়লা নম্বরে আইসা আর খালি পান খেতে থাকতেছো, চাবাইতে থাকতেছো, এ কোন আদব এটা মিয়া? কিছুই শিখো নাই জীবনে, পান টান বাদ দিয়া সুস্থভাবে বসো, 24 ঘন্টা পান চাবাইতে থাকে, এটা কোন সুন্নত মিয়া? তাজ্জুবের বিষয়, কিছুই শিখে নাই। লেখাপড়া করছো মিয়া, দিনের মজলিসের আদব শিখো নাই, ডাইরেক্ট সামনে বসছো আর খালি মুখ চাবাইতেছো, খালি পান নাড়তেছো, বুঝে বুঝে মাথা ঠিক নাই এগুলো, আশ্চর্যের বিষয়। তোর বিয়ত করাও নাই, খালি কিতাব কিতাব উল্টাইতে থাকছো, বুঝে বুঝে কোন আল্লাহ বলার কাছে গিয়ে নিজের তোর বিয়ত কেন করাও নাই? বসে বসে খালি পান চাবাইতেই আছে, একবার এদিক দেখো, একবার ওদিক দেখো, সামনে কেন বসছো তুমি? চতুর্দিকে দেখতে থাকতেছ তো, এখানে বসছো কি জন্য? তুমি আরেক জায়গায় গিয়ে কোনায় বসো, যেখানে বসে পান খেতে থাকবা, চতুর্দিক মোয়ানা জিয়ারত করতে থাকবা। আশ্চর্যের বিষয়, হুজুরদেরকে জিজ্ঞাসা করো দিনী মজলিসের আদব এটা। সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের মজলিসে বসতেন, আল্লাহর মহব্বতের কথা, ইমানের কথা, আখিরাতের কথা যখন শুনতেন, ইতমিনানের সাথে বসতেন, শান্তভাবে বসতেন, একদম এক নজরে এক দৃষ্টিতে সেদিকে মুতাওয়াজ্জে থাকতেন, অন্তর মুতাওয়াজ্জে থাকতো, দিল মুতাওয়াজ্জে থাকতো। তার দলিল আছে আমাদের কাছে, সেটা হলো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার এই কোরআন এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, লাযিকরা এই কোরআন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর কথা অন্তরে পৌঁছবে, পুরো জিন্দগিকে আলোকিত করবে। কিন্তু ওই মানুষদের জন্য যে লিমান কানা লাহু কলবুন, যার ভিতরে এখনো মানুষের অন্তরটা আছে, মানুষের আত্মা আছে, অন্তর যার ভিতরে আছে, অন্তর যার অন্তর হয়, অন্তর কার অন্তর হয়, কলব ওই কলবকে বলে, অন্তর ওই অন্তরকে বলে যেটা আল্লাহ ছাড়ার কিছুই জানে না, কিছুই বুঝে না, আল্লাহর সঙ্গে মজগুল, আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর নূরে পরিপূর্ণ, আল্লাহর মারিফতে পরিপূর্ণ, আল্লাহর তাজাল্লির যেটা মাওরে, যেখানে দিন রাত নূর বর্ষণ হয় যে অন্তরের উপরে, সেটাকে অন্তর বলে। আর না হলে নমরুদের অন্তর আর কুকুরের অন্তরের ভিতরে পার্থক্য কোন জায়গায়? শুনতেছেন ভাইয়েরা, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। তুমি এরকম এখানে হট্টগোল করো, সুস্থভাবে বসো, মিয়া নাইলে বাইরে যাও, পিছনে যাও, জঙ্গলি কোথাকার, কি মাস্টার্স করছো মিয়া, হ্যাঁ এখনো মাথায় ঠিক হয়নি, মাস্টার্স পাস করে আস। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল ইমাম, যাওয়ার পিছনে বসো, এদিক যাও, সরো এদিক সরো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল ইমাম, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আল্লাহ এমন একটা অন্তর চাই যে অন্তরে আপনাকে ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। দিল মিরাহ যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, আর মেরে তন মে বজায় আব গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল। হে আল্লাহ এমন একটা অন্তর দেন যে অন্তরে শুধু আপনার জিকির, আপনার ইয়াদ, আপনার মহব্বত, খালি দিল এরকম যে কেবল আল্লাহর ইয়াদ ওয়ালা। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে, হকীকত মে তো রহনা হয় এহি বা হক হু রহনা, আরে জিন্দগি তো ওই জিন্দগি, হক হু ওয়ালা জিন্দগি, আল্লাহর জিকির ওয়ালা জিন্দগি, আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দগি। আমাকে ঢাকার এক বড় আলে মুফতি ওবায়দুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুম শাহরুজ্জামান রহমুল্লাহর খলিফা শুনেছিলেন, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকায় ওনার আত্মীয় আছে, ওখানে একবার মাহফিলে গেছিলেন, বলেন যে আজিম মামলা মাহফিল, যে বার্ষিক ওয়াজ মাহফিল হয় সেখানে দিনই কথাবার্তা হয়, তো বলেন যে আমি দেখলাম যে আজিম যে যে রাস্তাঘাট যেদিক থেকে মানুষ আসতেছে আর খালি আল্লাহ পাকের জিকির জবান, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ পাকের জিকির, আজিম মামলা, খালি আল্লাহ পাকের জিকির, এক জিন্দগি কেসা জিন্দগি, হ্যাঁ তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, আরে ভাই তুই আল্লাহর নাম নে, আল্লাহর নাম ওয়ালা জিন্দগি বানা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোর দুনো জাহানকে কামিয়াব বানায় দিবেন। হ্যাঁ এই বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী বলেন, আমার মাওলা আপনাকে ইয়াদ রাখলে আমি জিন্দা থাকি, আপনাকে ভুললে তো আমার এখনই মৃত্যু হবে, তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। আল্লাহ ওয়ালারা আল্লাহর উলিরা পৃথিবীতে জিন্দা থাকেন আল্লাহ পাকের নামের বরকতে, আল্লাহ পাকের নামের বরকতে, আল্লাহর জিকিরের বরকতে, আল্লাহর কসম এই আসমান জমিন কায়েম আছে সিরফ আল্লাহ পাকের জিকিরের বরকতে। হ্যাঁ হাদিসে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ, আরেক রিওয়ায়াতে লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হইতেই পারবে না যতক্ষণ এই জমিনে কোনো বান্দা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকে। অনেক মানুষ এরকম মাথা গরম বলে যে আল্লাহ নামের জিকির, আল্লাহ আল্লাহ জিকিরের দলিল কি, আল্লাহ নামের জিকিরের দলিলই জানে না। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমুল্লাহর মতো এই পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস এত বড় ফকি, এত বড় বিরাট বড় আলেমিদিন নায়েবে রসুল, হ্যাঁ, যিনি বলতেন যে কোন বুখারী শরীফ পড়ানে ওয়ালা যখন বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিসকাত শরীফ, হাদিসের কিতাব নিয়ে যখন কোন উস্তাদ পড়ান আর তালবিলম সেখানে পড়তে থাকে, উভয়ের সিনার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের সিনা মুবারক থেকে নূরের একটা তার দিয়ে নূর আসতে থাকে, আমি দুই চোখ দ্বারা সেটা দেখতে থাকি। সেই শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনিও নিজের বাবা শাহ আব্দুর রহিম রহমুল্লাহর মুরিদ ছিলেন এবং তিনিও আল্লাহ আল্লাহ জিকির করতেন। তার সন্তান ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, সব আলেমরা যার সামনে মাথা ঝুকান, সেই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির বাতলাইতেন। শাহ ইসাহাক রহমতুল্লাহ আলাই এত বড় আলেমিদিন মহাদ্দেশ, আমাদের তাম আকাবের যত পুরা উপমহাদেশে যত মহাদ্দেশীন আছেন সকলেরই উস্তাদ শাহ ইসাহাক রহমতুল্লাহ আলী, সকলেরই পর্দাদা উস্তাদ শাহ ইসাহাক রহমতুল্লাহ আলী, তিনি আল্লাহ পাকের নামের জিকির বাতলাইতেন। আর মুজাদ্দিদ আলবে সানির মতো এত বড় আলেমী দিন আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির বাতলাইতেন। আর আপনি নতুন কোন এরকম ইসলামের বড় বিদ্বান এবং মহাপণ্ডিত খাড়া হয়েছেন আপনারা, এখন আল্লাহ আল্লাহ জিকিরের দলিল তালাশ করেন, হ্যাঁ, এ তো পরিষ্কার হাদিস শরীফ আছে, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি এই জবানে যেটা বলতেন হার লফজ হক বলতেন, প্রতিটি শব্দ হক বলতেন, যা বলতেন সেটাই দিন। তিনি বলেন যে এই জমিনে এই আসমান জমিন ভাঙতে পারবে না, কেয়ামত কায়েম হইতে পারবে না যতক্ষণ কোন বান্দা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল আছে। আল্লাহ পাকের নামের জিকির এত আজিমুল শান। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মরকদাও লিখছেন যে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, অনেকে মনে করে যে ইব্রাহিম ইবনে আদম ইনি বলকের রাজত্ব ত্যাগ করছেন, একজন হুজুর গৌলি আল্লাহ ছিলেন। অনেক ভদ্রলোক ইসলামী বুদ্ধিজীবী ইসলামী গবেষক এবং চিন্তাবিদ এই আকাবের দিন সম্পর্কে তাদের পড়াশোনা না থাকার কারণে এই বুজুর্গান ওনাদের নামে কোন কথা বললে মনে করে দেখো এক ওলি আল্লাহর কথা বলে। আরে আপ তুমি কোথা কোথা করতো কি লেখাপড়া করছো বিয়া? এই ইব্রাহিম নাধাম, এই বড়পীর জিলানি, রাজা মুহিউদ্দিন চিশতি, ইমাম গাজালি, ইমাম ফখরুদ্দিন রাজি খালি বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন না, তারা বড় বড় আলেমে দিন ছিলেন। হাম্বলি মজাহাবের বিখ্যাত বিখ্যাত আলেম ফকি এবং মুহাদ্দিস ইবনে কুদামা হাম্বলি, যার লেখা আল মুগনি কিতাব, হাম্বলি মজাহাবের বিখ্যাত কিতাব, এই কিতাবের লেখক ইবনে কুদামা হাম্বলি তার উস্তাদ, তারও উস্তাদদের একজন ছিলেন হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি ইলমে হাদিসের উস্তাদ ছিলেন হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা, তো লোকেরা নাম শুনলে আউলিয়াদের বুজুর্গানের আমাদের উলামাদের জবানে মনে করে এই বেচারারা খালি জিকির আজকার করছে ওলি আল্লাহ, এরা কোনো আলেম না। হ্যাঁ, কি আশ্চর্য হলো আজকে মুসলমানদের, আল্লাহ আমাদেরকে এবং এই মুসলমান ভাইদেরকে হেদায়ত দেন, বুঝ দান করেন, গোমরাহী আর লানতের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, তাদেরকে হেফাজত করেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তিনি খালি কোন বলি আল্লাহর বুজুর্গ ছিলেন না, খালি তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা, আওয়াবিনওয়ালা, জিকিরওয়ালা ছিলেন না, তিনি বহুত বড় আলেমে দীন ছিলেন। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশ্বের সেরা যে বড় বড় 40 জন আলেমে দীন ফকি এবং মুহাদ্দিসকে নিয়ে একটা বোর্ড কায়েম করছিলেন, কোরআন সুন্নার সমুদ্রকে সম্মুখে রাখা এক একটা মশলার শরীয়তের বিধানকে যাচাই করে ফয়সালা দেওয়ার জন্য, সেই 40 জনের বোর্ডের এক মেম্বার ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, বড় মাপের ফকিহ ছিলেন, বহুত বড় স্তরের উচ্চ স্তরের ওলিয়ুল্লাহ আরেফি কামিল ছিলেন। হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম এখানে সেটা হচ্ছে আল্লাহ পাকের নামের মধ্যে আসর। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা আল্লাহর নামের জিকিরে অভ্যস্ত, আল্লাহ পাকের হুকুমের উপর অটল জিন্দগি ওয়ালা, তাদের জানে রুহে জিন্দগিতে এমনকি জবানে পর্যন্ত আল্লাহ আসর এবং বরকত ও নূর দান করেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন কোন কামিল বলি আল্লাহ যখন কাউকে একটু পানি দম করে দেয় দেখা গেল এর দ্বারাও আল্লাহ পাক শিফা নসিব করে দেন। অনেকে মনে করে কি ওলি আল্লাহ মানুষ বুধে দম করে দিছে তো এতে শেফা হবে কেন, এই মুর্শেকরা সেরে। এলেম না থাকলে জাহেলের দলের নজরে ইসলাম পুরোটাই সেরে। এই জন্য এই জাহেলের এক পার্টি এখন বলতে শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় এটাও শিরকি কালেমা। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, এই এক ধরনের মুসলমান এইরকম মাথা এদের পাগল হয়ে গেছে, তারা এটাকেও বা এই কালেমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ হলো কেন, তো এইটাও শিরক। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? অথচ হাদিস শরীফে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহির মতো শাফি মজাবের বিখ্যাত মুহাদ্দিস হযরত কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি আশরিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের ভিতরে হাদিস উল্লেখ করেছেন মাকতুবুন আলা কওয়ায়েমিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন ভাই আপনারা? কিতাবের নাম শুনেন নাই? ওই সকল ভদ্রলোক যারা এই কোন রকম বাংলা বুখারী শরীফে বাংলা, বুখারী শরীফে বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ, কয়েকটা হাদিসের কিতাবের বাংলা ইংরেজি অনুবাদ পড়ে পড়ে মনে করেন যে ইসলামের মহাবিদ্বান হয়ে গেছেন, এই সকল কিতাব পড়ে দেখছেন কোনদিন? হাদিসের কিতাব সম্পর্কে কি জ্ঞান আছে আপনাদের? আমাদের ওলামায়ে দীন যারা দিন রাত হাদিসের ভান্ডারে হাদিসের এলমের সাগরে ডুবে থাকেন তাদের নিকট থেকে আমাদের দিন শেখা উচিত, তাদের নিকট থেকে ইসলাম সম্পর্কে জানা উচিত। তো আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে আছে যে মাকতুবুন আলা কওয়ায়েমিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আরশের প্রতিটি পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহ পাক নিজেই ফেরেশতাদেরকে লেখাইছেন তো নাকি? ওটা ওখানে কি আমরা লিখে আসছিলাম? দেওবন্দের ওলামারা লিখে আসছিলেন না? মুজাদ্দিদ যারা নকশবন্দিয়া তরিকার তারা লিখে আসছে ওইটা? সিস্তিয়া তরিকার পিসাহেব হুজুররা লিখে আসছেন আরশের উপরে? কথা বলেন না কি জন্য আপনারা? যে সিস্তিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া এই সমস্ত আউলিয়া বুজুরগানরা গিয়ে আরশের পায়াতে লিখে আসছেন? এটা বললেন কোথেকে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথা তো বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আল্লাহর নবীও কি শিরক শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর মানুষদেরকে? বলেন ভাইরা। আর কাজী ইয়াজ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় মাপের আলেম আর মুহাদ্দিস তিনি যে সে আশিফা কিতাবের মধ্যে কোন কোন হাদিস তিনি উল্লেখ করছেন কোন সনদ ছাড়া, বিনা সনদে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীর মতো ইমামুল জারহে ওয়া তাদীন এত বড় মুহাদ্দিস তিনি ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া এই সর্বশিফার ভিতরে তিনি লিখছেন যে ইমাম এত বড় মুহাদ্দিস কাজী ইয়াজের মতো মানুষ সনদবিহীন হাদিস যদিও বর্ণনা করে থাকেন, নিঃসন্দেহে তার নিকট গ্রহণযোগ্য সনদ না থাকলে এই হাদিস তিনি বর্ণনা করতেন না। এত বড় মাপের মুহাদ্দিস কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহ, সারা দুনিয়ার ওলামারা যার এলমের সামনে মাথা নত করতে বাধ্য, তিনি তার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে আরশের প্রতিটি পায়ার মধ্যে। প্রিয় বন্ধুরা, এরপরে যে মুসলমান ভাইয়েরা আজকাল চিৎকার করতে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শিরকি কালেমা, এরা কি আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করে না? আল্লাহর রাসূলের কালামের সঙ্গে বেয়াদবি করে না? হ্যাঁ, এই উলামায়ে দ্বীনের সঙ্গে বেয়াদবি করে না? তমাম দুনিয়ার উলামায়ে দ্বীনকে বাদ দিয়া আপনাদের উস্তাদ কারা? মুহাদ্দিসিনকে বাদ দিয়া আপনার উস্তাদ কারা? কাদের নিকট থেকে আপনারা দ্বীন শিখেন, ঈমান শিখেন, ইসলাম শিখেন? প্রিয় বন্ধুরা, আমরা বিশ্বাস করি আপনাদের উস্তাদ কাফের না, আপনাদের উস্তাদ কোনো মুশরিক না, আপনাদের উস্তাদ কোনো ইহুদি খ্রিস্টান না। তাহলে আপনারা ইসলামের ভক্ত হইয়া, ইসলামের দরদি হইয়া এইরকম সীমার বাইরে কথা কেন বলেন? এই কারণে ওলামায়ে দ্বীনের আপনারা পরোয়া করেন না, ওলামায়ে দ্বীনের ধার ধারেন না। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামা যারা, ওলামায়ে দ্বীন যারা, তারা আমার নায়েব, তারা আমার ওয়ারিস। ওয়ারিস মানে যে বাবা ইন্তেকাল করছেন তো সন্তান ওয়ারিস, কি অর্থ? বাবার সম্পদ সেটার মালিক হবে সে সন্তান, বাবার সম্পদ সন্তানের কাছে পাওয়া যাবে। কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে নিজে স্পষ্ট করে বলছেন, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম। দুনিয়ার কোন নবী রাসূল কাউকে ধন সম্পদের ওয়ারিস কখনো বানায় যান না। আমি যে বললাম ওলামায়ে দ্বীন তারা আমার ওয়ারিস নবীদের ওয়ারিস, এর অর্থ হচ্ছে যে আসমানের যে ইলম, যে ওহির দৌলত আমি নিয়ে আসছি, যেটার কারণে পশু মানুষ হয়, মানুষ জান্নাতে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে, সে ইলম যেটা আল্লাহ পাক আমাকে দান করছেন, ইলমের ধারক বাহক এই আমানতের বহনকারী হবেন বিশ্বে কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীন। এই কথা বলার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোন নবী রাসূল দুনিয়াতে আসার পর চিরদিন থাকেন নাই, এক নির্ধারিত সময়ে সকলকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে রাসূল আপনাকেও দুনিয়া ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার পূর্বে এক নবী গেলে আবার আল্লাহ পাক কখনো ফের নবী পাঠাইতেন, কোন রাসূল পাঠাইতেন, কিন্তু আমার এটা আমার পূর্বের বিধান ছিল, আমার পরে তো কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, লা নবিয়্যা বাদি। শুনতেছেন ভাইরা? তো তিনি খাতিমুন নবিয়্যিন, এজন্য কিয়ামত পর্যন্ত মানুষ যাতে বিভ্রান্তির শিকার না হয়, গোমরাহির শিকার না হয়, অন্ধকারে না ডুবে, কোন আদর্শ কোন ধর্ম কোন মতবাদের নামে কুফরে না লিপ্ত হয়, শিরকে না লিপ্ত হয় এবং বদ্ধিনিতে না লিপ্ত হয়, ইসলামের নামে ইসলাম থেকে বহিষ্কৃত না হয়, হ্যাঁ গর্তের ভিতরে গিয়ে নিক্ষিপ্ত না হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট মজবুত নির্ভরযোগ্য নিখাদ নিখুঁত গাইডলাইন বতলাইয়া দিয়েছেন, আমার পরে বিশ্বে তোমাদের রাহবর, তোমাদের পথ প্রদর্শক, তোমাদের শিক্ষক, তোমাদের উস্তাদ থাকবেন এ উলামায়ে দ্বীন। শুনতেছেন ভাইরা? এবং শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই কথা বলেন নাই, অথচ আল্লাহ আল্লাহর নবী যেটা বলেন সেটাই হক সেটাই দিন, আল্লাহ যেটা বলেন সেটাই হক সেটাই দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কথা বলছেন, আরেকদিকে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইখসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই বিশ্বের মধ্যে আর যারা মুমিন তারা আমাকে সকলে ভয় তো করে, কিন্তু সবচেয়ে বেশি যারা ভয় করে, ভয় করার মতো ভয় করে, কামেল ভাবে ভয় করে, উলামায়ে দ্বীন আমাকে সেই ভয় করে। আল্লাহ পাক এই উলামায়ে দ্বীনের বিষয়টাকে মুমিনদের থেকে আলাদা ভাবে এইভাবে কেন বললেন? অথচ অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানওয়ালারা তো এমন হয় যে আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কাঁপতে থাকে, আল্লাহ পাকের নামের প্রতি শ্রদ্ধা জাগে, ভক্তি জাগে, আজমত জাগে, তারা আপ্লুত হয় আল্লাহ পাকের নামে, দুনিয়ার কারো কারো নাম শুনে এতটা খুশি হয় না, এতটা আনন্দিত হয় না, এতটা তার অন্তর আলোকিত হয় না, যতটা আল্লাহ পাকের নাম শুনলে তার অন্তর প্রভাবিত হয়, আলোকিত হয়, আনন্দিত হয়, ঠিক কিনা? তো এই আয়াতে পাক আল্লাহ পাক সমস্ত মুমিনদেরই শান বয়ান করছেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক সমস্ত মুমিনদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের আপনজন, তাদের পরম জন, তাদের ঘনিষ্ঠ জন। আল্লাহ পাক বলেন, সব অন্ধকার থেকে মুক্ত করে আমি তাদের সকলকে আলো আর আলোর দিকে, নূর আর নূরের দিকে, তাজাল্লি আর তাজাল্লির দিকে নিয়ে আসি। আল্লাহ পাক পবিত্র কোরআনে যখন নিজেই মুমিনদের বিষয়ে এটা বললেন যে মুমিনরা এমন হয় যে ইমানওয়ালা, নূরওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর নৈকট্যওয়ালা। শুনতেছেন আমার ভাইয়েরা? তাহলে এই আয়াতে পাকে আল্লাহ পাক আলেমদের বিষয়টাকে পৃথক করে বলার দরকারটা কি ছিল বিশ্বের মানুষদেরকে? এই কথা বলার জন্য যে তোমরা আমাকে মানো, আলেমরাও মানে, তোমরা আমাকে ভয় করো, আলেমরাও আমাকে ভয় করে, কিন্তু তোমরা ভয় করবে মানবে তো জান্নাতে যাবে, কিন্তু সেই ভয়ের জিন্দগি তোমরা ওলামায়ে দ্বীন থেকে শিখবে। আর এটাকে আরেক আয়াতে পাক আল্লাহ পাক আরো স্পষ্ট ভাষা বয়ান করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যারা আল্লাহর কোরআন সুন্নাহ, আল্লাহর দ্বীন গভীরভাবে জানো না, বুঝো না। হ্যাঁ, এলেম মানে মানুষ লাত আলাম তোমরা জানো না, অনেকে মনে করে জানো না বলছেন, যাদের যাদের যারা জানে না তাদেরকে জানতে বলছেন উলামায়ে দ্বীনের নিকট এই আয়াতে পাকে। আমরা তো জানি আমি কত কিতাব পড়ছি, কত বই পুস্তক পড়ছি, কতবার আমি বুখারী শরীফের অনুবাদ পড়লাম ইত্যাদি, কত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ পড়লাম, কি কথা বুঝেন নাই ভাইয়েরা? আল্লাহ পাক যে বললেন তোমাদের যাদের কাছে দ্বীনের এলেম নাই তো তোমরা উলামায়ে দ্বীন থেকে জানবে, জিজ্ঞাসা করবে, এই বিষয়টা বোঝা দরকার। এক লোকের কাছে আর 10,000 কোটি টাকা আছে, আর এক লোকের কাছে 10 লক্ষ টাকা আছে, আর এক লোকের কাছে 10,000 টাকা আছে, আর এক লোকের কাছে 10 টাকা আছে। 10 টাকা কি ধন না? কি ভাই কথা বুঝেন নাই? 10,000 কোটি টাকা যেরকম ধন, তো 10 লক্ষ টাকা ধন না? 10,000 কোটিওয়ালার সামনে গেলে 10 লক্ষওয়ালারও যদি কেউ পরিচয় করা দেয়, এ আমাদের এলাকার বিরাট দুই ধনী মানুষ, এ একজন এ একজন, 10,000 কোটির মালিকের সামনে 10 লক্ষওয়ালারও যখন ধনী বলে পরিচয় করা দেওয়া হবে, ইনিও আমাদের এলাকার ধনী মানুষ, ওই বেচারা মাথা নিচু করতে বাধ্য হবে কিনা? যে ভাই রে এই সময় আমার নামটা কেন বললেন? আপনি তো আমাকে মাঠের মধ্যে বেইজ্জত করলেন। 10,000 কোটির মালিকের সামনে, ধনীর সামনে আমাকে আপনি বলতেছেন ইনিও ধনী মানুষ, আমাকে তো বেইজ্জত করলেন। এরপরে বললেন যে আরো ধনী লোক আছে আমাদের এলাকার, এই যে ইনি একজন 10,000 টাকার মালিক, ইনিও আমাদের এলাকার ধনী মানুষ। ওই বেচারা তো পারলে একদিকে দৌড় দেয়, আমাকে তো একদম শেষ করলো, একদম বেইজ্জত করলো, আমি মুখ দেখাবো কেমনে? আর এক ধনী মানুষ আছেন, এই যে আমাদের এই হুজুর, ইনি ওনার 10 টাকা আছে টোটাল। 10 টাকা কি ধন না? ধন বটে, কিন্তু তাকে ধনী বলে? ধন বটে, তাকে ধনী বলে মায়েরা? হ্যাঁ, 10 টাকা ধন বটে, কিন্তু তাকে ধনী বলে না। যেরকম 10 লক্ষ টাকাওয়ালা, সে ওই 10,000 কোটি টাকার মালিকের সামনে ধনী রূপে পরিচিত হয় না। আমার প্রিয় বন্ধুরা, দিনের এলেম আপনারও আছে, আমারও আছে, সকলের উজুর এলেম আছে, নামাজের এলেম আছে, সেজদার এলেম আছে, হালাল হারামের এলেম আছে, গীবত হারামের এলেম আছে, সত্য কথা বলা ফরজের এলেম আছে, হাজারো এলম আমাদের মধ্যে আছে। কিন্তু সব মুসলমানের হাজারো এরকম দিনের এলেম থাকা সত্ত্বেও কাউকে কি আলেম বলা হয়? হ্যাঁ, কোনো ফ্যাক্টরির মালিক যে হাজারো দিনের কথা জানে তাকে কেউ আলেম বলে? কেন? কারণ মুসলমানদের মধ্যে এই জ্ঞান সব যুগে সব জামানাতে ছিল, বিশ্বের মধ্যে আলেম ছিলেন আল্লাহর নবী রসুলগণ, তাদের পরে আলেম উলামা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারপরে তাদের এলমের বিশাল ভাণ্ডার যাদের কাছে মজুদ তাদেরকেই আলেম উলামা বলে। কি কথা বুঝেন না? এটা এটা শুধু আমার কিস্সা কাহিনী না, বরং এটাই সে সাহাবায়ে কিরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে আলেম নামে তারাই অভিহিত হন যাদের কাছে ইলমের বড় ভান্ডার থাকে। এক হাদিস শরীফ শুনেন মিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ কা ফাযলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ণিমা রাতে সমস্ত আকাশের সুবিশাল আলোক ভাণ্ডারের অধিকারী নক্ষত্রগুলোর উপরে পূর্ণিমার চাঁদটা যেরকম বড় মর্তবাওয়ালা, সারা বিশ্বের শত রকমের হাজার কোটি রকমের আমলওয়ালা ইবাদতওয়ালাদের উপরে একজন আলেমে দ্বীনের মর্তবা এত বড়। কে বললে এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও অনেকে মনে করে এটা আলেমদের ফজিলত বয়ান করছেন, আরে মিয়া খালি ফজিলতের বয়ান, সারা বিশ্বের মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিবেন যে সারা বিশ্বের মানুষ তোমার কাছে লাখ ইখলাস আছে, লাখ আমল আছে, লাখ তাহাজ্জুদ আছে, লাখ হজ উমরা আছে, লাখ কোটি দিনের খেদমত মেহনত আছে, কিন্তু এত ছোট্ট এই নেয়ামত যেটা আল্লাহর বন্দিগির তৌফিক তুমি পাইলা, এইটার পরে তুমি মনে করো না তুমি আলেমের ঊর্ধ্বে চলে গেছো, লাখ কোটি তোমার এবাদত সত্য আমল সত্য আলেমে দিন তোমার মাথার ঊর্ধ্বে আছেন, কারণ তিনি আল্লাহর নবীর নায়েব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। এই তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যা হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এবং বিখ্যাত মুহাদ্দিস হযরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে যে বলা হয়েছে যে আবেদের উপরে আলেমের মর্যাদা, এই যে আপনার পূর্ণিমার চাঁদের সঙ্গে নক্ষত্ররাজির সঙ্গে মিলে তুলনা করে যে বলা হয়েছে, এই আবেদ মানে কি? মুহাদ্দিসিন বলেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আবেদ মানে ওই মুসলমান যার নিজের আমল এবাদত সম্পর্কে যতটুকু এলিম দরকার সেটা পুরাটা আছে। নামাজ ফরজ কি, নামাজে ওয়াজিব কি, নামাজে সুন্নতে মুয়াক্কাদা কি, নামাজে মুস্তাহাব কয়টা, নামাজ ভঙ্গ হয় কিসে, নামাজ ফাসেদ হয় কিসে, নামাজ মকরুহ হয় কিসে, নামাজে সিজদা সু ওয়াজিব হয় কিসে, হ্যাঁ কোন ভুল করলে নামাজ একদম নষ্ট হয়ে যায়, কোন ভুল করলে সেজদায় সহু করলেও নামাজটা ঠিক হয়ে যায়, এই যে ইবাদত বন্দীগী সংক্রান্ত জরুরি হুকুম আকাম মসনা মাসাইলের পুরোটা সহি এলেন তার আছে, এই অবস্থায় যখন সে ইবাদত করে এই আবেদ, তাহলে আলেমের মর্যাদা এই আবেদের চেয়েও বেশি। তো এরই তো এলেম অনেক, কি কথা বুঝেন নাই, এত অনেক এলেম রাখে, উজুর বিস্তারিত এলেম, নামাজের বিস্তারিত এলেম তো তার কাছে আছে, তাহলে ওই আলেম সে কে যার মর্যাদা এত বড়? কি কথা বুঝেন নাই? তো সেটা হলো যে ফরজ এলমের চেয়েও আরো যার কাছে বিপুল পরিমাণে কোরআন সুন্নার এলেম থাকে তাকে শরীয়তের পরিভাষায় কোরআন সুন্নাতে আলেমে দীন বলে। শুনতেছেন ভাইরা? এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের মধ্যেই ফরজ পরিমাণ এলেম মজুদ ছিল, কিন্তু সকলকে আলেম বলা হইত না। আলেম ছিলেন সাহাবীদের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর তাদেরকে শিক্ষা দিলেন, নিজে তালিম করলেন, নিজে তরবিয়ত করলেন, যাদের উস্তাদ স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সাহাবীদের সম্পর্কে, যেই ছাত্রদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলেন, ইউ আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আমার নবী তার সব সাহাবীদেরকে আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করে তাদেরকে শুনান, পুরা কোরআনে আমি কি বলছি তা জানান, এবং তাদেরকে কোরআনের এলেম শিক্ষা দিতে থাকেন, তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে তাদেরকে পবিত্র মর্যাদিত আলোকিত জিন্দিগিওয়ালা বানাইতে থাকেন। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সমগ্র মদিনার মধ্যে আলেম সাহাবী ছিলেন যারা ফতোয়া দিতে পারতেন মাত্র 20-25 জন, 25 জনের মতো। শুনতেছেন ভাইরা? তো বাকি সাহাবীরা তাদেরকে মুফতি সাহেব ফকিহউদ্দিন বলাই হইত না। কথা বুঝে আসছে আপনাদের? এটা আমি এই বিষয়টা এই জন্য এতটা খোলাখুলি বললাম যে আজকে কিছু একটু দিনের কথা শিখলে বলতে পারলে অনেকে মনে করে আমরা কি আলেমদের থেকে কম নাকি, আমরাও তো আলেম মানুষ। আরে ভাইরা, এটা তো ইসলামের শিক্ষা না, এইভাবে তো কোরআন সুন্নাহ আমাদেরকে আলেমের পরিচয় দেয় নাই। আল্লাহ রাসূল যে আলেমের কথা বলছেন সে আলেমে দীন হলেন তারা যাদের কাছে আসমানি এলেন বিপুল পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে, ব্যাপকভাবে থাকে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কি আলেম ছিলেন না? তিনি আলেম ছিলেন না? আলেম ছিলেন কি না? মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি কি আলেম ছিলেন না? হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভী রহমুল্লাহ আলেম ছিলেন না? শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলেম ছিলেন না? ছিলেন কি না? এই সব আলেমরা যাদের নাম বললাম, এই শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী, এই হযরত হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভী, এই হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব, এই হযরত মাওলানা ইলিয়াস সাহেব, যেই মানুষ, এমনকি শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দী রাহিমাহুল্লাহ তাআলা, যেই যে আলেমে দ্বীনের সামনে গিয়া একদম সবাই বাচ্চার মতো চুপ করে থাকতে বাধ্য, শিশু মনে করতে নিজেদেরকে, সেই ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একদিন বলতেছিলেন যে আল্লাহর কসম এলেম বলতে আমার কাছে কিছু নাই। শুনতেছেন ভাইয়েরা? এই সবগুলো বিশ্বের এত বড় বড় আলেম তারা ওই আলেম দিনের সামনে নিজেদেরকে মনে করতেছেন আমরা কেউ আলেমরা, আমরা সব জাহেল। তাহলে আলেম কাকে বলে প্রিয় বন্ধুরা? হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুন দেওবন্দের তিনি প্রতিষ্ঠাতা, তার এলম এই পরিমাণ ছিল যে ওইদিকে হযরত ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ ছিল, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ই হযরত ইমাম রাজি আর ইমাম গাজ্জালি সে কম না থে, আমাদের এই বুজুর্গান দীন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, তারা ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি থেকেও তাদের থেকে কম ছিলেন না, এতটুকু তো বলবো তাদের থেকে কম ছিলেন না। এত বড় আলিম হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে আলিমই মনে করতেন না, এমন আজিব। হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, আজকে এই পৃথিবীতে মুসলমানদের গোমরাহি, বিভ্রান্তি, পতনের একটা ভয়ঙ্কর কারণ, বুনিয়াদী কারণ হচ্ছে যাকে তাকে ইসলামের মুরব্বী মানা, যাকে তাকে ইসলামের নেতা মানা, যাকে তাকে ইসলামের জন্য একদম সত্য এবং বরেণ্য ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করা। আল্লাহর কসম করে বলি, এটা ইসলামের শিক্ষার বিলকুল বিপরীত পন্থা, বিপরীত পথ, এটা গোমরাহির পথ। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হাদিসের বিশাল ভান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার পরে, হ্যাঁ, আমার পরে এই বিশ্বে এল জিন্দা থাকবে, দ্বীন জিন্দা থাকবে ওলামায়ে দ্বীনের মাধ্যমে। এবং আরো স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুস্তাদরাকে হাকিমে হাদিসে মরফু এবং ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন সহিহুন আলা শর্তিল বুখারী। ইমাম শামসুদ্দিন জাহামি রহমতুল্লাহ এই ইমাম হযরত হাকিম রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যকে সমর্থন করছেন যে ঠিক বলছেন তিনি। সে হাদিস কি? عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة ما أكابركم وفي رواية الخير ما أكابركم وفي رواية لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوا العلم عن أصاغرهم هلكوا। এই পুরো রেওয়ায়াত গুলো শোনানোর অর্থ হচ্ছে, আমি প্রত্যেকটার ব্যাখ্যা করার সুযোগ তো পাবো না এত অল্প সময়ে, পুরোটা এই জন্য বললাম আমি যাতে সংক্ষেপের সার বত্তা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হকের উপর থাকবে, হেদায়েতের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, জান্নাতের পথে থাকবে, দ্বীনের উপর কায়েম থাকবে, যতক্ষণ হে মানুষ, হে মুসলমানরা, তোমরা তোমাদের আকাবেরের রাস্তার উপর থাকবা। আকাবিরের রাস্তা, আকাবিরি কুম, মুসলমানদের সাহাবিদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, এই শোনো, তোমরা আল্লাহ বরকত এখানে ব্যাপক অর্থে যে দু জাহানে আল্লাহ পাকের সব রহমত সব বরকতের অধিকারী তোমরা হবে যদি তোমরা তোমাদের আকাবিরের পথে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে এই কথা যখন বলতেছিলেন তার উদ্দেশ্য কি ছিল? আমি যখন দুনিয়াতে থাকবো না তোমাদেরকে দেখতে হবে তোমাদের আকাবির কারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পর সমস্ত সাহাবারা এক বাক্যে যাকে মানতেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন ভাইরা, এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে নবী হওয়া সম্ভব হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হযরত আবু বকরের ভয়ে কাঁপতে থাকতেন। একবার এক বিষয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্মত হইতেছিলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়ের সঙ্গে একমত হইতেছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে আছে এক ধমক দিয়া বলছিলেন যে আজাব্বারুন ফিল জাহিলিয়াতে ওয়া খাবারুন ফিল ইসলাম, যখন তুমি মুসলমান ছিলে না তোমার সে ইসলাম পূর্ব কুফরি যুগে সিংহের মতো তোমাকে গর্জন করতে দেখা যেত, আর এখন মুসলমান ইসলামের যখন জরুরত, হ্যাঁ, ইসলাম ইসলামের শত্রুর বিরুদ্ধে যখন যুদ্ধ করতে হবে এই কথা যখন আলোচনা করি তখন এখন তুমি দুর্বল এবং কমজোর এবং কোনো মনোবল নাই, হিম্মত নাই, তুমি এখন হিম্মত হারা, কেন এই অবস্থা? এমন ধমক দিছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিকের এক ধমকে আমার ভিতরের সব ময়লা দূর হইয়া দিল সাফ হয়ে গেছে যে হযরত আবু বকর যেটা বলেন সেটাই হক, সেটাই দিন, আমি তার সঙ্গে একদম একমত, মাথা ঝুঁকিয়ে দিছেন। শুনতেছেন ভাইয়ারা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এটা শিক্ষা দিয়ে গেছেন, আমার পরে তোমাদের মধ্যে এলমে যারা বড়, ঈমানে যারা বড়, ইখলাসে যারা বড়, তাকওয়ায় যারা বড়, কোরআন সুন্নাহর বিপুল এলমের শীর্ষ মকাম তাদের, তোমরা তাদের সামনে মাথা নত করবে, তাদের অনুসরণ করবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার থেকেই বড়দেরকে মানার সিলসিলা চালু ছিল, হকের উপরে দ্বীনের উপর থাকার জন্য, ঈমানে ইসলামে এলমে যারা বড়। এজন্য সাহাবীদের যুগে চার সাহাব, চার খলিফার পরে সবচেয়ে বড় ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন আমার বন্ধুরা, যে বড় কাদেরকে বলে বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, আপনারা সিলেটের মানুষ, এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ওলামায় দিন অনেক, আর ওলামায় দিন দিন রাত দিনের খেদমতে ব্যস্ত থাকেন। শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ এই সিলেট অঞ্চলে ব্যাপক সফর করছেন জায়গায় জায়গায়, আর হজরতের কদমের বরকতে ব্যাপকভাবে এই অঞ্চলে হকের বড় শক্তি আছে। এই অঞ্চলে যখন থেকে আমি আসা যাওয়া করি সেটা আমার উপলব্ধি হয়, এজন্য আপনাদেরকে প্রাণ খুলে কথা বলতেছি। চার খলিফার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ছিলেন সাহাবীদের মধ্যে। সাহাবায়ে কেরাম থাকতে তাদের সামনে সাহাবী না এমন লোক এলমের ব্যাপারে কথা বলা এবং কোন শরীয়তের মসদার ব্যাপারে ফতোয়া দেওয়া এটা মুশকিল ব্যাপার ছিল। এই কথা বুঝেন নাই কেমনটা মুশকিল, কেমনটা মুশকিল আপনাদেরকে শুনে আমি। এতটা সাহাবীদের সামনে অন্য কারো কোরআন সুন্না নিয়া এবং শরীয়তের ফতোয়া নিয়া মসলা নিয়া ফেকা নিয়ে কথা বলা এমনটা মুশকিল ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনলেন যে অমুক এলাকার মুসলমানরা রাত্রিবেলায় এশার নামাজের পরে কি জানি আমল করে নিজেরা আবেগে। দেখেন না আজকাল দুনিয়াতে আবেগে কত আমল। আমার প্রিয় বন্ধুরা, আমল ইসলামের জন্য আমরা করি, আল্লাহর মহব্বতই করি, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মহব্বতই করি, কিন্তু ভারতের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ এলাহাবাদী রহমতুল্লাহ আলাই বলতেন যে মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসে দুইভাবে, একটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের হেদায়েতের আলোকে, তার পছন্দ এবং মর্জির আলোকে, আর একটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে ভালোবাসা নিজের মর্জির আলোকে, নিজের পছন্দের আলোকে। কি কথা বুঝেন নাই? তো তিনি বলেন এই নকশবন্দি তরিকার বিখ্যাত বুজুর্গ যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসলামকে যারা ভালোবাসি আমরা, যারা রসুলকে ভালোবাসি নিজের পছন্দ মতো নিজের মর্জি মতো, এটা বেদাত। আর আল্লাহর রসুল সাল্লাহ আলাইসলামকে মহব্বত করা ভালোবাসা রসুল সাল্লাহ আলাইসলামের হেদায়ত মোতাবেক মর্জি মোতাবেক পছন্দ মোতাবেক, এটা সুন্নত, এটা জান্নাতের রাস্তা। শুনতেছেন ভাইরা? আজীব কথা, সুন্দর কথা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন যে এশার নামাজের পরে উম্মুক এলাকার লোকেরা বসে বসে কি জানি কতগুলি আমল করে, একজনে বলতে থাকে বাকিরা করতে থাকে, তো তিনি বললেন যে কবে করে আমাকে খবর দিও। তো ওই ওরা বসছে, কেউ গিয়ে খবর দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন, ওই বর্ণনার মধ্যে আছে, আহা এক কথার মধ্যে কত কথা আছে, আমি কোন দিকে যাই রে ভাই। হ্যাঁ, ওই বর্ণনাতে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যখন গেছেন মজলিসের মধ্যে, ওয়া আলাইহি বুরনুসুন, উলামায়ে দ্বীন জানেন বুরনুসুন মানে তালানসুয়াতুন মুরতাফিয়াতুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা উঁচু টুপি ছিল। আপনারা শুনতেছেন কিনা আমার কথাগুলো? হ্যাঁ, অনেকে মনে করে যে মাথার সঙ্গে টুপি লাগায় রাখে যে এই একমাত্র এটাই সুন্নত, এর বাইরে গেলে সুন্নত থাকবে না, সুন্নত শেষ। এই এলমের কমির কারণে মানুষ এভাবে বিভ্রান্তির শিকার। প্রিয় বন্ধুরা, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, তো তার মাথায় উঁচু টুপি ছিল। আর কি বলবো আপনাদেরকে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার টুপি পরতেন। আমি এই বিষয়ে আজকে আলোচনা করতে চাই না, আমার কথা তাহলে লম্বা হবে, সময়ও কম, কিন্তু আমি আরেকটা হাদিস উল্লেখ করি যাতে আমাদের মাথা একটু ঠিক হয়। সেটা হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলছেন ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম মিনাস সামাই ইলাল আরদি হাদিয়ান মাহদিয়ান আলাইহি বুরনুসুন লাহু। শুনতেছেন ভাইরা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জমানা কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, হ্যাঁ না, এই উম্মতের হাদি হিসাবে এবং তিনি এই শরীয়তের পূর্ণ হেদায়েত প্রাপ্ত হিসাবে, হেদায়েত বহনকারী হিসাবে যখন তিনি দুনিয়াতে তশরীফ আনবেন, আসমান থেকে অবতীর্ণ হবেন, তার যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়ান করছেন তার মধ্যে একটা হলো আলাইহি বুরনুসুন লাহু, তার মাথায় থাকবে একটা উঁচু টুপি। হযরত ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালাম নিজের শরীয়ত নিয়ে আসবেন না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নিয়ে আসবেন। কোন শরীয়তের উপর আমল করবেন জানেন? সেটা নিজের শরীয়ত না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই শরীয়তের পূর্ণ অনুসারী থাকবেন, নিজের শরীয়তের এক বিন্দুর অনুসারী থাকবেন না, পূর্ণটাই এই শরীয়তের, এই ইসলামেরই কামেল মুকামেল অনুসারী থাকবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাথায় তখন উঁচু টুপি থাকবে। তো উঁচু টুপি সুন্নত হলো না সুন্নতের বাইরে হলো? কি বুঝেন না আপনারা কিচ্ছু? উল্টোটা বুঝে বসে আছেন কিনা খোদাই জানে, নাকি হতহম্ব হয়ে ভাবতেছেন যে হায় আল্লাহ এমন কথা শুনলাম, এরকম কথা তো আগে শুনি। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবিরাও দুই রকম টুপি পরতেন, একদম মাথা লাগা টুপি, আবার এরকম মাথার একদম উঁচু টুপি, দুটো রকম। আপনারা কোন মজাবের অনুসারী কথা বলেন না, ভয় পান কি জন্য? আমি কি আপনাদের বিরোধী লোক নাকি? হানাফি মজাবের লোক না আপনারা ভাইরা? হ্যাঁ, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই টুপি পরতেন কি মাথা লাগা না উঁচু, এটা জানেন? এখন আটকে পড়ে গেছেন, কথা কইতে সাহস পান না। কত হুজুর এখন আটকে পড়ে গেছে যে বাবারে আজকে তো আমাদের দমই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফাজাইল আবি হানিফা কিতাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর যত জীবনী আরবিতে লেখা হচ্ছে, হয়েছে এবং হইতেছে, সবগুলোর মধ্যে রেফারেন্স যে কিতাবটার সে ফাজাইল আবি হানিফা, এই কিতাবের মধ্যে আছে যে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাথায় দিতেন ফালান সুয়াতুন তাবিলাতুন। এই তাবিলাতুনের তর্জমা করছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আয়ে মুরতাফিয়াতুন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যে টুপি পরতেন সেটাও ছিল উঁচু টুপি। শুনতেছেন আপনারা? আর একটু বলি যাতে করে একটু থামতে পারি, কারণ আমি সামনে আগাইতে চাই। তো সেটা হলো মুসনাদে আবি হানিফা, যেই মুসনাদে আবি হানিফা কয়েকটা আছে, তার একটা ইমাম মোহাম্মদ রহমুল্লাহর রেওয়াত, একটা ইমাম আবু ইউসুফ রহমুল্লাহর রেওয়াত, একটা ইমাম হাসকাফি রহমতুল্লাহ রেওয়াত। ইমাম আবু ইউসুফ রহমুল্লাহর রেওয়াত যে মুসনাদে আবি হানিফা, ওর মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাআইতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালান সুয়াতান তাবীলাতান। হ্যাঁ, এই তাবীলাতান তর্জমা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলছেন, আয় মুরতাফিয়াতান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তিনি বলেন, একবার আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় উঁচু টুপি পরা। কি কথা বুঝেন নাই ভাইরা, কি বলবো? হ্যাঁ, ওই একটা মাত্র হাদিস দেখা মনে করে যে তামাম দুনিয়াতে হাদিস বোধহয় একটাই আছে। ইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দেন, হেদায়েত দেন, ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার তৌফিক দেন। আমাদের অনেক আলেম মানুষের মধ্যে এরকম একটা কার্পণ্য আছে যে কিতাবাদি দাওরা পর্যন্ত পড়ার পরে এই গিয়া যে শুয়ে থাকি আমরা, আর ওই দর্শের যে কটা কিতাব নিজের নামে লেখা থাকে এইটার উর্দু বাংলা আরবি কিছু শুরুয়াত একটু দেখা, পরে আয়সা আরামসে পড়ায় দিয়া, যে কেউ এর বাইরে কিছু বললে মনে করে পাইলো কোথায়। অথচ ইসলাম তো এলমের মহাসাগর, সেটা আমরা পড়াশোনা না করলে আকাবের কিতাব আমরা সেটা জানবো কিভাবে? যাই হোক, এটা তো প্রসঙ্গক্রমে একটা কথা আসলো, কারণ সেটা আমি বললাম। এই কথা বুঝেন নাই ভাইরা? যেটা এখানে বলতেছিলাম যে সাহাবিদের সামনে যারা সাহাবি না তাদের দিনের ব্যাপারে কথা বলা, দিনের ব্যাপারে না শরীয়তের ফয়সালা দেওয়া কত যে মুশকিল ব্যাপার ছিল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে গিয়া উঠলেন, লোকেরা চিনে না, দূরে হবে কোথাও। কি কথা বুঝেন নাই? দূরে কোথাও যেখানে তিনি যাতায়াত করতেন না, তিনি সেখানে গিয়া হঠাৎ বসলেন, বসেই তখন এভাবে বসলেন এবং বললেন, মাথার যে উঁচু টুপিটা মাথার থেকে জমিনের উপর রাখলেন, মানুষ রাগ গোসা হলে যেমনটা করে একবার কুর্তারে এরকম টানে, একবার টুঙ্গি ধরে একদম টানে, মাথার টুপিটাকে নিচের দিকে রাখে, এরকম করে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার থেকে টুপিটাকে নিচে রাখার পরে তরে তিনি তখন বলতে শুরু করলেন, মান আরাফানি ফাকাত আরাফানি, যে আমাকে চিনে তো আমাকে চিনেই, ওমান লাম ইয়ারিফনি ফানা আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমাকে যারা চিনো তো চিনোই মিয়া, আর যারা চিনো না তো শোনো, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর তো সব মজলিসের লোক চুপ, জিম দিয়ে চুপচাপ বসে আছে। আরে বাপরে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এতদিন নাম শুনতেছিলাম যে বিখ্যাত ফকি, সমস্ত সাহাবায়ে কেরাম যার এলমের সামনে মাথা নত করেন, যার ফেকার সামনে মাথা নত করেন, তিনি আজকে আমাদের মধ্যে ভয়ে ডরে সকলে চুপ। এরপরে তিনি বললেন, পরিচয়টা না দিলে অনেক জায়গাতে মুশকিল হয়ে যায়। এক বুজুর্গ এক ঘটনা বয়ান করছিলেন যে পীর সাহেব বহুত বড় আল্লাহওয়ালা, উনি মুরিদের বাড়িতে বেড়াতে গেছিলেন, মুরিদ বেচারা সে তো বিরাট বড় নওয়াব সাহ, বিল্ডিং ফিল্ডিং হুজুরকে থাকতে দিছে ভিতরে, আর ওখানে শান্তির ব্যবস্থা আছে, দারোয়ান আর সব সময় লাঠি সোটা নিয়ে একদম রেডি, রাত্রিবেলা পাহারা দে, গভীর রাতে হুজুরের বুড়া মানুষ হঠাৎ জোরে পেশাব ধরছে, আর ওই যুগে ওই যে বাথরুম টয়লেটে মানে ওয়াশরুম এটা ভিতরে ছিল না, বাইরে ছিল, দরজা খুলে উনি যখন বাইরে গেছেন ওখান থেকে হাত উঠান, তখন ওই হুজুর ভাবলেন যে ইয়া আল্লাহ, আমি যদি এখন বলি যে আমি নালায়েক আব্দুল্লাহ, এতক্ষণ তো পিটান খায়া মরতে হবে, এই জন্য উনি তখন এক ধমক দেবে, বেওকুফ কোথাকার, আমি তোর নওয়াবের পীর। ওই বেচারা হাত ধরে করে হুজুর আমার মাফ করেন, হুজুর আমি চিনতে পারি নাই, কি কথা বুঝেন নাই, সব জায়গায় বিনয় করতে নাই, কোন জায়গায় বিনয় করলে সে পিটান খাওয়া লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নিজের এইভাবে শক্তিশালী বলিষ্ঠ পরিচয় এই জন্য পেশ করছেন যে এদেরকে হক বলতে হবে, আমার দিন পেশ করতে হবে, আমার পরিচয় জানলে এরা হক গ্রহণ করবে, মাথা নত করবে এবং নিজেদের ভুলগুলোকে সহজে সংশোধন করতে প্রস্তুত হবে, এজন্য নিজের পরিচয়টা তুলে ধরছেন। এরপরে বললেন তোমরা যা করতেছ এটা যদি হক হয়, এটা যদি দিন হয়, আমরা সাহাবীরা যা করতেছি সবটা তাহলে বেদাত, আমরা তাহলে সব বেখবর এবং জাহেলের দল। তারা মাথা নত করে বললেন আমাদের ভুল হয়ে গেছে, আপনি যেভাবে বলেন সেভাবে করবো। বলে যে আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইহিম এগুলো আমাদের শিক্ষা দেন নাই, এই সাহাবিদের মধ্যে কারোই আমল নাই, কোথায় পাইছো তোমরা আবেগের মধ্যে জজবার মধ্যে পড়ে এগুলো করতেছ? তারা বললেন এখন থেকে আর করব না, আপনি বাতলাইয়া দেন যে সুন্নত তরিকা বাতলাবেন সেটাই আমরা করব। আমাদের বর্তমান দুনিয়াতে মুসলিম সমাজে বহু মুসলমান ভাইয়েরা আছেন যারা আমি বিশ্বাস করি অন্তর থেকে নিঃসন্দেহে তারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিমকে ভালোবাসেন, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় তারা এক নম্বর থাকতে চান, অগ্রগামী থাকতে চান, এতটা তাদের মধ্যে মহব্বতের বিকুলতা এবং ঝড় তুফান। কিন্তু ভুলটা যেখানে হয়ে যায় আমার বন্ধুরা সেটা হচ্ছে যে ইসলাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুন্নতকে ভালোবাসতে গিয়া ওই নিজের আবেগটাকে অনুসরণ করে বসে যে আমি মহব্বত করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এইভাবে, আমি দিন পালন করব এইভাবে। প্রিয় বন্ধুরা এমনটা করতে নাই, বরং আমাদের খেয়াল রাখতে হবে আমার রসুল আসলে বলছেন কি এই ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই বিষয়টা তিনি শিক্ষা দিচ্ছেন কি, সেটাই দিন, সেটাই ইসলাম, সেটাই সুন্নত, সেটাই জান্নাতের রাস্তা, আমাদেরকে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর এতটা মর্যাদা যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরিচয় দিচ্ছেন, বাকি সব একদম স্তব্ধ, কোনো আওয়াজ নাই, অথচ সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা শিষ্য ছিলেন ওই সাহাবীদের যুগে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শিষ্য তারা সাহাবী না, তারা তাবেঈ, কিন্তু এত বড় মাপের আলেম হয়েছেন তারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের তালিম তরবিয়ত এবং সোহবতের বরকতে, যে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শিষ্যরা বড় বড় সাহাবীদের সামনে যখন ফতোয়া দিতেন তো কেউ যদি অপরিচিত সাহাবী জিজ্ঞেস করতেন ইনি কে, তারে তো চিনি না, সাহাবী হিসাবে বলে চিনো না আব্দুল্লাহ ইবনে মাসউদের শিষ্য, বলু আল্লাহু আকবার, মাথা নিচু করতেন। শুনতেছেন ভাইয়েরা, কেন এটা কি কারণে যে আমি সাহাবি হলে কি, কিন্তু আল্লাহর নবী যে এলম রেখে গেছেন যেটা সারা বিশ্বের মানুষের হেদায়েত যে যার ভিতরে মৌজুদ, সে এলমের দৌলত তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শিষ্যদের কাছে বেশি, আমার কাছে সেই পরিমাণে এলম নাই, আমি আলেম না তিনি আলেম, তার সামনে নিশ্চয়ই আমাকে মাথা ঝুঁকাইতে হবে। শুনতেছেন ভাইয়েরা, আজকে পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমানরা যারা আজকে অনেক ভাইয়েরা আলেমদেরকে এইভাবে মানার এই অভ্যাস, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তালিমকে ভুলছেন, তারা কঠিন ফাঁদের মধ্যে পড়তেছেন, কঠিন গোমরাহের গর্তে নিমজ্জিত হচ্ছেন আর মনে করতেছেন আমরা ইসলামের বড় অনুসারী। যেমন আজকাল বহু মুসলমান ভাইয়েরা মজহাবের বিরুদ্ধে বলতে থাকেন, হানাফি মজহাব শেরেক, ইমাম আবু হানিফা মুশরিক, হানাফিরা সব কাফের, এই কথা বলতে থাকেন কেন যে মজহাব মানাই শেরেক। প্রিয় বন্ধুরা, এই বিশ্বে যত বড় বড় মুসলমান, যত বড় বড় আলেমী দ্বীন, যত বড় বড় ফকি, যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় মুফাসসির, এর অধিকাংশই হচ্ছেন সব একদম মজহাবের অনুসারী, পাক্কা মজহাবের অনুসারী, একদম কঠোর ভাবে মজহাবের অনুসারী। শুনতেছেন আপনারা, হ্যাঁ, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই, শাফি মজহাবের অনুসারী ছিলেন, হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মজহাবের অনুসারী ছিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শাফি মজহাবের অনুসারী ছিলেন, সৈয়দ তাফসীরের উল মানির লেখক আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি হানাফি মজহাবের অনুসারী ছিলেন, শাহুলুল্লাহ মুহাদ্দিস জাহলাবি রহমতুল্লাহ আলাইহি হানাফি মজহাবের অনুসারী ছিলেন, এই বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হজরত শাইখ ইবনে হজরত আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মজহাব মাজহাবের অনুসারী ছিলেন, বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা হযরত বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন। আপনারা শুনতেছেন ভাইয়েরা, হাদিসের কিতাবের বড় বড় যারা বুঝছেন বেশি, বড় বড় সমাজওয়ালা, এ সারা বিশ্বের সব বড় মুহাদ্দিসিন উলামা এই চার মাজহাবের কোনো না কোনো মাজহাবের নিঃসন্দেহে অনুসারী। হ্যাঁ, কিছু উলামা এমন ছিলেন যারা মাজহাব মানতেন না, তাদের সঙ্গে একদমই অল্প। কেউ কেউ ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রহমুল্লাহকে এই গায়র মুকাল্লিদ বা মাজহাব মানেন না বলে প্রচার করেন, এটা আপাদ মস্তক একটা ভুল, সম্পূর্ণ একটা বিভ্রান্তি। আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলী দুজনই হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন। জিজ্ঞাসা করেন ওলামায়ে দ্বীনকে, শুনতেছেন ভাইরা? এজন্য এই আমাদের উপমহাদেশের মধ্যেও যারা বড় আলেম ছিলেন, এই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ বাদারী রহমতুল্লাহ আলী, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলী, এই দেশের হজরত মাওলানা মুশাহিদ আলী সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা শামসুল্লাহ ফরিদ রহমতুল্লাহ আলী, মুফতি ফাজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মুফতি আজিজুল সাহেব রহমতুল্লাহ আলী, শুনতেছেন ভাইরা? এই ভারত, এই বাংলাদেশেরও যত বড় বড় আলেম, সব তো সে হানাফি মাজহাবের অনুসারী। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছেন যারা মুসলমান বটে, এলমও কিছু রাখেন, কিন্তু মাজহাব তারা মানেন না। তারা না মানেন তো না মানেন, তাদের ব্যাপার। এই দেশের বহু মানুষ আছে যারা ইসলামই মানে না, অনেক মানুষ আছে যারা মুসলমানই না, অন্য ধর্মের অনুসারী। তাদেরকে নিয়ে আমাদের কি কারো কোনো মাথা ব্যথার দরকার আছে? দরকার নাই। এই দেশের নাগরিক আপনি সুনাগরিক রূপে থাকেন, কিন্তু এইটা কি জিনিস যে হঠাৎ করে শুরু করলেন যে মাজহাব মানা শেরেক, হানাফি মজাব হানাফি মজাব শেরেক, অমুক মজাব শেরেক, ইমাম আবু হানিফা মুশরিক, হানাফি হলে কাফের। আমার প্রিয় বন্ধুরা, যে অমুসলিমদেরকে মুসলমান বানানোর চেষ্টা কতটুকু করছেন আপনি? এই যে হাজার মদ, জিনা, ব্যবিচার, অন্যায়, অনাচার, খুন, খারাপি, এই মানুষ যে দিন রাত নস্তামির অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, এর ভিতরে এর থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য আপনার আমার ব্যথা কতটুকু, দরদ কতটুকু। এই মানুষ মানুষকে খুন করে, এই মানুষ মানুষের উপরে জুলুম করে, এই মানুষ মানুষকে অপমান করে, লাঞ্ছিত করে, মানুষ মানুষের প্রতি মানুষের মতো দরদ নাই, সরমর্মিতা নাই, তাদেরকে মানবতার গুণাবলী শিক্ষা দেওয়ার কোন ফিকির কি আমাদের মধ্যে পয়দা হওয়ার দরকার ছিল না? কি হলো আজকে মুসলমানদের? যাই হোক, আল্লাহ আল্লাহ কি হলো, আমি একটা মাত্র কথা বলতে গিয়া ফের ওই কথার শাখা প্রশাখা এত লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, আপনাদেরকে অনেক বড় পুরস্কার দান করেন। আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে একবার ওই লা তাকুমুসা হাতা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, এই হাদিসটার প্রসঙ্গ আলোচনা করতে গিয়া বলতেছিলাম, এক হযরত হাকিমুল উম্মত থানভি নবরুল্লাহ তাআলা বরকাতাহু লিখছেন, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই একবার কোথাও যাইতেছিলেন, তো একটা লোক এরকম সাকু পার হইতেছিল। সাকু বুঝুন না, এই দেশে কি বলে, কারণ ওই আপনাদের এই অঞ্চলের ভাষা আমার কিছু কিছু জানা জরুরি। কিছু কিছু ভাষা আছে হযরত বাংলাদেশের এক এক এলাকার এক এক ভাষা, আর ভাষাই মজা, নোয়াখালীর ভাষা, ময়মনসিংহের ভাষা, বরিশালের ভাষা, চাটগাঁয়া ভাষা, সিলেটিদের ভাষা। কিন্তু শেখুল ইসলাম মাওলানা মাদারী রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশ সফর করছেন, তিনি বলতেন যে আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার ভাষা যতটুকু জানি, কিন্তু সিলেটের ভাষা আমার সবচেয়ে বেশি মজা লাগে। হযরত মাদানী বলতেন এই কথা, যেদিন থেকে আমি শুনলাম পরে আমি খেয়াল করে দেখলাম আসলেও দারুণ মজা লাগে। যে সিলেটে একবার আসছি কোন জায়গায় বয়ানের ভিতরে আমরা বসে আছি, শুনলাম যে এক বুজুর্গের নাম নিয়ে বললেন অমুক জায়গা অমুক সাপ এখন মাদবা, আর আজিম মামলা মাদবা, আমিও তো মারতেছি না আজকে, মাদ ভালো নি রে বা। এমন সুন্দর ভাষা এদিকের। কালকে গুনইতে জিজ্ঞেস করছিলাম ছোট্ট শিশুকে আপনাদের এলাকা কি বলে, কেউ কিছু বলতে চান? আমি শরম লাগে, এলাকার ভাষা বলেন না কেন? পরে একজনে বলল যে পুরুত্তা। আরে বাপরে, আমি জীবনে এটা প্রথম শুনছি, পুরুত্তা। মামিসিং বলে আবুধুব। হ্যাঁ, কোনো জায়গা। পরে আরেকজনে বললো যে কোনো এলাকায় বলে গেদা। এক এক এলাকার ভাষাটা এক এক মজা। আরে ভাই, এটা গরম করো না কেন, ঠান্ডা ঠান্ডা দিতেছ, কোথায় গরম দিছো মিয়া? মাস্টার্স পাস করছে, মেয়ে কি মাস্টার্স পাস করছে, ঠান্ডা পানি খাওয়ার বলতেছে গরম দিছে আমি, আল্লাহ তোমারে বুঝ দান করুক। হ্যাঁ আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ হযরত ইব্রাহিম রা আদম রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন ওই সাকু থেকে হঠাৎ একটা লোক পা ফসকে হঠাৎ পড়ে গেছে, এক চিৎকার দিয়ে উঠছেন আল্লাহ, এমন জোরে আওয়াজ দিছেন, ওই লোকটা সাথে সাথে হাওয়ার মধ্যে ঝুলতেছিল, জমির উপর পড়তে পারেনি, আল্লাহ পাকের নামের বরকতে আল্লাহ পাক সাথে সাথে এরকম রহমত নাজিল করছেন। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, শুনতেছেন ভাইরা, আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে বড় বড় বিপদকে ঠেকায় দেওয়ার এইভাবে আল্লাহ পাক বরকত তাকত এবং কারামত রাখছেন। আল্লাহর নামে কারামত নাই, আল্লাহর নামে শক্তি নাই, আল্লাহর নামের মহিমা নাই, কিসের নামের মহিমা আছে মিয়া? এইটুকু বুঝ নাই ইসলাম সম্পর্কে, বড় জ্ঞানের অধিকারী তুমি মিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানকে ইসলামের আজমত নসিব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথার আজমত নসিব করেন, আকাবের দিন বুজুর্গানের দিনের নজর দ্বারা দিন দেখা চাই, আমি রোগীর চিকিৎসা করব কিন্তু আমার নজর দ্বারা তাহলে রোগীর ধ্বংস বরবাদ নিশ্চিত, রোগী বরবাদ হবে, আর আমি আমার নজরে না, আমি হই রোগীর বাবা রোগীর মা, কিন্তু না আমি আমার নজরে রোগীর চিকিৎসা করব না, আমি রোগীর চিকিৎসা করব, সেবা করব ডাক্তারের নজরে, বিজ্ঞ ডাক্তারের নজরে, যে মরা ল্যাংড়া ডাক্তারের নজরে না, হাতুড়ে ডাক্তারের নজরে না, বিজ্ঞ অভিজ্ঞ পরিপক্ক ডাক্তারের নজরে, নজর দ্বারা আমি আমার রোগীর চিকিৎসা করব। তো ইনশাআল্লাহ এই চিকিৎসার বরকতে আল্লাহ পাক এর মধ্যে শেফা দান করবেন। কি কথা বুঝেন নাই ভাইয়ারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতকে, মুসলমানদেরকে, তোমরা ইসলাম চর্চা করবে, আল্লাহর বন্দেগী করবে নিজের নজর দ্বারা না, গবেষণার নজর দ্বারা না, পণ্ডিতের নজর দ্বারা না, ইসলামী বুদ্ধিজীবীর নজর দ্বারা না, বরং কেবল নবীর নজর দ্বারা, নবীর পর নবীর যারা সাচ্চা নায়েব উলামায়ে দ্বীন তাদের এলমের নজর দ্বারা তোমরা দিন জানবে, দিন শিখবে, দিন জিন্দিগি বানাবে, তো তোমরা জান্নাত পর্যন্ত বুঝবে, আর না হলে আমাদেরকে অন্ধকার পায়ে বসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, হেদায়েত দেন, তৌফিক দেন, কবুল করেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আমাদেরকে জান্নাতের সিরাতুল মুস্তাকিম তালাশ করার এবং সেটা গ্রহণ করার তৌফিক দান করেন। কোথায় থেকে কোথায় চলে গেছি ভাই, আল্লাহ তাআলা মাফ করেন, গ্রহণ করেন। কি বলতেছিলাম হুজুর, আপনার পরে আছে কিছু, কোথার থেকে রওনা হয়েছিলাম তো কি জানে, হ্যাঁ এটা তো একটু আগে বলছিলাম। মোতায়েন কোন দিকে গেছেন মোতায়েন সাহেব? আরে মোতায়েন সাহেব কোন দিকে চলে গেছে? আরে নামাজের কি হবে ভাই, আমি তো ভাই কোনো খেয়াল নাই কিছু নাই, মোতায়েন সাহেব আমার লাগাই দিয়ে তো চলে গেছেন। কেউ বলে আটটায়, কেউ বলে আটটার পরে, কেউ বলে নয়টায়, না বস ভাই কোন বস মাকসুদ হলো এই যে আমরা আল্লাহকে পেয়ে যাই, আল্লাহ আমাদের রাজি হয়ে যান। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, ফের আল্লাহর কসম করে বলতেছি, ইসলাম কঠিন না, ইসলাম অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আমরা উলামায়ে দ্বীনের নজরে, খাঁটি নায়েবের রসূলদের নজরে দ্বীন যদি জানি তো আমাদের জন্য আসান হবে ইসলামের উপর চলা। দেখেন আমি আপনাদেরকে বলছি যে এই দারুল দেওবন্দের এক টানা 60 বছর যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, আর তাকে মুহতামিম বানাইছেন কে? শাইখুল ইসলাম হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। তিনি তাকে যখন মুহতামিম বানাইতে চাইছিলেন হযরত মাদানী, তিনি পালায়া চলে গেছেন বয়ের চোটে, যে আল্লাহ এই ভারী দায়িত্ব আমি নিতে পারবো না। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রহমুল্লাহ তিনি নাতি লাগেন, হযরত মাদানী চাইছিলেন হযরত মাওলানা কাসিম নানুতবি রহমুল্লাহর নাতিটাকেই, যদিও এটা আমার ছাত্র, একে আমি মুহতামিম বানাবো, তিনি ভয়ে পালায় গেছেন। হাকিমুল মত মাওলানা থানবীর ওখানে গিয়ে থাকছেন, হযরত মাদানী সে হাকিমুল মত মাওলানা থানবীর রহমুল্লাহর খানকায় গিয়ে পৌঁছছেন, বললেন যে হযরত একটা চোর পালায় আসছে, ওরে ধরতে আসছি, আপনার এখানে থাকে? হযরত থানবী বললেন চোর আমার এখানে থাকে? আপনি কিরকম কথা বলেন, চোর আমার এখানে থাকে? বললেন যে এই যে মাওলানা কারি তাইব, সে আমি চাইছিলাম মোহতায়েম বানাবো, এই পালায় আপনার কাছে এসে আশ্রয় নিছে, ওরে দেন দারুন দেবদের মোহতায়েম বানাবো। বলেন যান নিয়ে যান, বানান নিয়ে মোহতায়েম। শুনতেছেন ভাইয়েরা, আমাদের আকাবের শান কি ছিল, তাদের আখলাক কি ছিল, তাদের নজর কি ছিল, তাদের সবকিছু কি ছিল, তাদের উদারতা কি ছিল, এই সকল দৌলত আজকে আমরা কোথায় হারায় ফেললাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুম খুলুকান, যে মুমিনদের মধ্যে তারা সবচেয়ে উঁচু তবকার মুমিন, যাদের আখলাক বেশি উঁচু, যার আখলাক যত বড় ভালো তা সে তত উঁচু তবকার মুমিন। তো হযরত হাকিমুল ইসলাম কারি তাইব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন, আমার মুসলমান ভাইয়েরা, এই দুর্বলতার জমানা, মানুষ ভীষণ ব্যস্ত, কাজকর্ম কম করতে পারে, আমলের সুযোগ কম পায়, আর মানুষ অনেক দুর্বল কমজোর এই জমানাতে। ভাই মুসলমান, আমি আপনাদেরকে ইসলামের নির্যাসটুকু বলি, যেটুকু ধরলে একদম আরামসে জান্নাতে যাওয়া যাবে, সেটা হলো আপনারা ফরজ ছাড়বেন না, ওয়াজিব ছাড়বেন না, গুনার কাজ করবেন না। তিনি বলেন, এইটুকু কাজ যদি করা যায়, ফরজ ধরলাম, ওয়াজিব ধরলাম, গুনাহ থেকে বাঁচলাম, এইটুকু কাজ করলেই আমার ভাই মুসলমান, আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন এই জমানার জুনায়েদে বাগদাদি। এই কথা তিনি বলছিলেন, কি কথা বুঝতেছেন ভাইয়েরা? কিন্তু এই কথা তখন আমি লালবাগ মাদ্রাসার দাওরায়ে হাদিস পড়ি, আল্লাহ কি শুনলাম, বড় বড় ওলি আল্লাহ হয় মানুষ, কিন্তু এইটুকু করলে ওলি আল্লাহ হয়ে যাবে? এরপরে দেখলাম যে মাওলানা সাহেব রড়ক সাহেব রহমতুল্লাহ বাংলাদেশে তশরিফ আনলেন, আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ তশরিফ আনলেন, ওনাদের সঙ্গে দীর্ঘ বহু বছর পর্যন্ত ছুটাছুটি করলাম, দিন রাত খালি শুনলাম, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। শুনতেছেন ভাইয়েরা? আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হর সাঁস আপনি মালিক পর ফিদা করো, এক সাঁস কে লিয়ে ভি আপনি মালিক কো নারাজ না করো, প্রতিটি মুহূর্ত এইভাবে জিন্দগি কাটাও, গুনাহ থেকে দূরে থাকো, আল্লাহকে নারাজ করবে না, তাহলে নিঃসন্দেহে তুমি শুধু আল্লাহর ওলি না, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে। শুনতেছেন ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বুঝ দান করেন। আমি বলতেছিলাম যে হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করছিলেন, যে এক বুজুর্গ ছিলেন বহুত বড় ওলি আল্লাহ, ওলিদের আখলাকের কথা বলছিলাম, আউলিয়াদের আখলাক বড় বুলন্দ হয়, যা সকলের সঙ্গে তাদের ব্যবহার সুন্দর হয়, ভালো হয়, এমনকি নিজের অধীনস্থ কর্মচারীর সঙ্গেও তাদের ব্যবহার সুন্দর হয়, আখলাক বড় সুন্দর হয়। ওই বুজুর্গ ওলি আল্লাহ একদিন তিনি তার গোলামকে বললেন, যে বাবারে তোমার যদি কোনো পছন্দের পোশাক থাকে তো বলো তো, আমি বাজার থেকে মার্কেট থেকে যত পয়সা লাগে তোমারই তোমার পছন্দের পোশাক কিনে দিব। ওই গোলাম তখন বলল, হুজুর, গোলামের পছন্দের কোনো পোশাক হয় না, মালিক মনির যে পোশাক গোলামের জন্য পছন্দ করেন সেটাই গোলামের সবচেয়ে সুন্দর পোশাক। শুনতেছেন ভাইয়েরা? তো ওই বুজুর্গ তখন বললেন, যে আচ্ছা তুমি বলো তোমার পছন্দের কোনো খাবার জিনিস থাকলে আমি যত পয়সা লাগে সেটা সংগ্রহ করব, তোমাকে খাওয়াবো। ওই গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোনো খাবার হয় না, মালিক যে খাবার নিজের চোখ দিয়ে পছন্দ করে গোলামকে দেয় সেটা গোলামের জন্য সবচেয়ে উত্তম খাবার। ওই বুজুর্গ বলি আল্লাহ তো হতবাক, যে আমার গোলামের কথা এত সুন্দর, এত ওজনদার, এত নিখুঁত, এত দামি। তিনি হতবাক হলেন এবং তখন তিনি বললেন, যে হে গোলাম, তোমার মুখে আমি একবার শুনতে চাই, বলো তোমার কি নাম? গোলাম তখন বলল, হুজুর, গোলামের কোনো নাম হয় না, মালিক যে নামে ডাক দেন সেটা গোলামের সবচেয়ে সুন্দর নাম। বস, ওই বুজুর্গ এক চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে যখন আসলেন তখন বললেন, তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। গোলাম আবার হতবাক, সে বলল, হুজুর, এত কাল আপনার এখানে থাকলাম, এত খেদমত করলাম, কোনদিন তো আপনি এমনটা বললেন না, আজকে হঠাৎ করে এই মুহূর্তে কোন কারণে এইরকম আবেগাপ্লুত হইয়া আমাকে হঠাৎ আজাদ ঘোষণা করলেন? ওই বুজুর্গ তখন বললেন, আমি আমার মাওলার গোলাম, মাওলার গোলামি কিভাবে করতে হয় সেই সবক আজকে তোমার নিকট থেকে শিখলাম, আমার পছন্দ পছন্দ না, আমার মর্জি মর্জি না, আমার মাওলার পছন্দই আমার পছন্দ হওয়া উচিত, তাহলে আমি কামিয়াব। আমার পছন্দের খাবার না, আমার পছন্দের শোয়া না, আমার পছন্দের পোশাক না, আমার পছন্দের আখলাক না, আমার পছন্দের কোনো বস্তু না, আমার পছন্দের কোনো জিন্দেগি না, আমার পছন্দের আড্ডা না, আমার পছন্দের অনুষ্ঠান না, আমার পছন্দের বন্দেগি না, আমার মাওলার পছন্দ যা সেটাই হবে আমার পছন্দ, তাহলে আমি কামিয়া। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, সারা দুনিয়া তো আমাকে মানে না, তোমরা তো মানো, তোমরা তো আমাকে বিশ্বাস করো, তোমরা তো আমাকে মহব্বত করো, আমি তোমাদের কামিয়াবির পথ বাতলাইয়া দিই, সেটা হলো আমাকে ভয় করার মতো ভয় করো, মানো তো মানো, একদম মানার মতো মানো, কি কথা বুঝেন নাই? আর মোর বাদে একদম পিউর আমার পছন্দের পুরা কামিল জিন্দগি বানায় ফের মরবা, এছাড়া মরবা না। এই আয়াত পাকের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা করছে তাফসীর মাজহারিতে আছে, যে এই ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতির অর্থ হলো যে আইয়ুতা ফালা ইউসা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো, আল্লাহর নাফরমানি কশিম কালো কোনো ক্ষেত্রেই না করো, নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা উনহি কা উনহি কা হুয়া যা রাহা হো। আমি আর কারো না, আমি নফসের গোলাম না, আমি ইবলিসের গোলাম না, আমি দুনিয়ার কারো গোলাম না, আমি মাওলার গোলাম, কারো আমার মাওলার কথার বিরুদ্ধে কারো কথাই আমি শুনব না। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার কাউকে খুশি করতে গিয়া আমার মাওলাকে নারাজ করব সেটা কশিন কালো হইতে পারে না। সারা জাহা খেলাফ পরওয়ানা চাহিয়ে, সারা জাহা খেলাফ পরওয়ানা চাহিয়ে, মধ্য নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে, আব ইস নজর সে যাঁচ কে তু করিয়ে ফয়সলা, ক্যা ক্যা তো করনা চাহিয়ে ওর ক্যা ক্যা না চাহিয়ে, সারা দুনিয়া অসন্তুষ্ট হোক আমি পরোয়া করব না, আমার মাওলার যেটা হুকুম সেটাই আমার জিন্দগি, সেটাই আমার রাস্তা, সেটাই আমার লক্ষ্য, সেটাই আমার উদ্দেশ্য ইনশাআল্লাহ তাআলা। আইয়ু তা ফালা ইউসা, কশিন কালো আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত না হওয়া, আর ও আইয়ুজ করা ফালা ইউসা, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি, যে হালে থাকি, আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলি। মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা ফারুকুর রহমাতুল্লাহ একবার খানকা থেকে নিজের ঘরের দিকে যাইতেছিলেন, রাস্তার মধ্যে হঠাৎ থামলেন, পকেট থেকে পেন্সিল বাইর করলেন, কাগজ বাইর করলেন, কি জানি লিখলেন, পকেটে রাখলেন, আবার ঘরের দিকে ছুটলেন। হযরত মুফতি শফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি বললাম, হযরত আপনি কি লিখলেন রাস্তায় দাঁড়ায়, ঘরে গিয়ে লিখতেন, রাস্তার মধ্যে লেখার দরকার কি ছিল, আমি তো রহস্যটা বুঝলাম না। তো হযরত থানবী বললেন, মিয়া শফি একটা জরুরি কথা মনে পড়ছে, আমি ভাবলাম কথাটা ভুলে যায় কিনা, তো এই জন্য আমি তাড়াতাড়ি কথাটা লিখলাম কাগজে পকেটে রাখলাম, যদি না আমি এটা লিখতাম বাসা পর্যন্ত যাইতে থাকতাম সারাটা রাস্তা খালি এই কথাটা না ভুলে যায় না ভুলে যায় না ভুলে যায় এই কথাটাই মনে রাখতে হইতো, সেদিকেই আমার দিলটাকে লাগায় রাখতে হইতো। মিয়া শফি এই দিল এই কাজের জন্য না, দিল শুধু আল্লাহর ইয়াদের জন্য, দিল শুধু আল্লাহর সঙ্গে মজগুল রাখার জন্য, আল্লাহর জিকিরের জন্য। কথাটাকে কাগজের মধ্যে রাখছি, টেনশন মুক্ত হয়ে গেছি, যাতে আমার দিল আল্লাহর জিকিরে মজগুল থাকার সুযোগ পায়। শুনতেছেন ভাইয়েরা, যেই হালে থাকি আল্লাহকে মহব্বত করি। হযরত মাওলানা আসাদুল্লাহ সারপুর রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তান এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, গো হাজারো শগল হ্যায় দিন রাত মে লেকিন আসাদ আপসে গাফিল নহি। প্রিয় মাওলা, এই পৃথিবীর হাজারো কাম কাজ ব্যস্ততা থাকে বটে, কিন্তু আপনার গোলাম আসাদ এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না। দিলে মুস্তারিব কা ইয়ে পয়গাম হয় তেরে বিন সুকু হয় না আরাম হয়। মহান আল্লাহর ইয়াদ, তার সন্তুষ্টি, তার বন্দিগি, তার মহব্বত ছাড়া প্রিয় বন্ধুরা শান্তি নাই, আরাম নাই, শান্তির আরামের কোনো রাস্তাই নেই। সুকুন ইতমিনান আরাম কেবল আল্লাহর বন্দিগির মধ্যে, আল্লাহর মহব্বত, আল্লাহর ইয়াদে, আল্লাহকে রাজি করার মধ্যে। এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলা, আর সর্বহালে আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজারি করতে থাকি, যাই নেয়ামত দেখি শুকর গুজারি করি। আমার মোর্শেদ রহমতুল্লাহ আলী বলতেন, শকর যে করে অহংকার তাকে স্পর্শ করতে পারে না, কিবির তাকাব্বুর তাকে স্পর্শ করতে পারে না, তাশাক্কুর এ তাকাব্বুরকে নিপাত করে দেয়, নির্মূল করে দেয়, নিশ্চিন্ন করে দেয়। কি কথা বুঝেন না ভাইয়া? এজন্য নিজের পয়সা শুকর আল্লাহ তাআলার, আমার দোকান শুকর আল্লাহ তাআলার, আমার স্বাস্থ্য শুকর আল্লাহ তাআলার, আমার ইলম শুকর আল্লাহ তাআলার, আমার আমল শুকর আল্লাহ তাআলার, আমার হজ উমরা শুকর আল্লাহ তাআলার, আমি সিজদা করতে পারলাম শুকর আল্লাহ তাআলার, গুনাহ থেকে বাঁচতে পারলাম শুকর আল্লাহ তাআলার। কি কথা বুঝেন নাই ভাইরা? আমাকে আল্লাহ সন্তান দিচ্ছেন শুকর আল্লাহ তাআলার, আমাকে আল্লাহ পাক নেক বিবি দিচ্ছেন শুকর আল্লাহ তাআলার। আরেকটা হচ্ছে সবর, শুকর এবং সবর। শাহ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও দুইটা ডানা লাগবে, পাখি দুই ডানা দিয়া আকাশে উড়ে তুমি যদি আল্লাহ পর্যন্ত উঠতে চাও, প্রিয় বন্ধু তোমার দুইটা ডানা লাগবে এই পাখির মতো আল্লাহর দিকে উড়বার জন্য। সে দুইটা ডানা হলো, এক ডানার নাম শুকর আর এক ডানার নাম সবর। শুনতেছেন ভাইরা? নেমত পাইলে শুকর করা আর মুসিবতে বিপদে আপদে সবর করা। সবর মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করা, নারাজ না হওয়া। হ্যাঁ, বরং যে হালই মালিক রাখেন আল্লাহ পাকের, সেই আল্লাহ পাক যে হালই বন্দাকে রাখেন, হর হালের উপরে বন্দা অন্তর থেকে রাজি থাকা, খুশি থাকা। ইস হাল মে ভি রাখতে হ্যাঁ উস হাল কো আকমল দেখা হ্যায়, বে কৈফি মে ভি হমনে তো এক কৈফি মুসলসল দেখা হ্যায়। আল্লাহ যে হাল রাখেন সেটা বন্দার জন্য সুন্দর হাল, উত্তম হাল। এই দুনিয়া আসল আরামের জায়গা না, আসল ঠিকানা না। আসল ঠিকানা আরামের সেটা হচ্ছে জান্নাত। প্রিয় বন্ধুরা, এই জিন্দেগি দুনিয়ার থেকে বিদায় হব তো এরপরেই হলো কবরের ঠিকানা। সেখানে গেলে কবর আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম, ফিকির তো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন প্রত্যেক মানুষের কবর তাকে ডাকে এবং বলে, আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল মাহাদাতি ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দূর। আমি মাটির ঘর, আমি নির্জন ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছু ইত্যাদিতে পরিপূর্ণ ঘর। এর থেকে বাঁচার আলোর ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, সাথী বানাও, এই সাপ বিচ্ছু ইত্যাদি প্রতিরোধ করার এর থেকে বাঁচার ব্যবস্থা করো। সেটা কি? সেটা হচ্ছে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মানবে, সর্ব জগতে সর্বক্ষেত্রে দুনিয়া আখিরাতে সব সংকট বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন এবং হেফাজত করবেন। শুনতেছেন ভাইরা? এজন্য আমরা ফরজ নামাজগুলি আদায় করব ইনশাআল্লাহ, ওয়াজিব আদায় করব, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ, ভুল হইলে তাওবাতিল্লাহ করব, আল্লাহর কাছে মাফ চাইব এবং সুন্নত মোতাবেক জিন্দেগি বানাব। সুন্নত তরিকা মানুষকে উন্নত বানায়, সুন্দর বানায়, বড় বানায়, উচ্চ আসনের অধিকারী করে। ইহুদিরা সুন্নত তরিকার উপর চলে না, খ্রিস্টানরা সুন্নত তরিকার উপর চলে না। সুন্নত তরিকা তাকওয়ার সুন্নত তরিকা দ্বারা যারা ধরছেন, সেই হযরত জুনায়েদ বাগদাদি, সেই হযরত বড় পীর জিলানি, সেই ইমাম গজ্জালি, সেই ইমাম ফখরুদ্দিন রাজি, সেই হযরত হাসান বসরি, সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যারা এই সুন্নত তরিকার উপর চলছে, তাকওয়া আর সুন্নত, আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই সুন্দর জিন্দগি যারা ধরছে, দুজাহান তারা উচ্চ মর্তবাওয়ালা হয়ে গেছে, রহমত বরকতের সব দ্বার তাদের জন্য মুক্ত হয়ে গেছে। আমার মোর্শেদ কুতবে আলম আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। হ্যাঁ, যে সুন্নতের রাস্তা, সুন্নতের তরিকা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন এবং আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা দীন ঈমানের উপরে মজবুত বানায় দেন এবং দীন ঈমান নিয়ে জিন্দা থাকার, দীন ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। এই শীতের মধ্যে আপনারা এত কষ্ট করছেন, আল্লাহ আল্লাহ আপনাদেরকে অনেক উত্তম পুরস্কার দান করেন। আচ্ছা চলেন, কিছু দোয়াও করে আল্লাহ পাকের কাছে কিছু চাই ভাই। দোয়া কি? নিজের মাওলার কাছে কিছু চাওয়া। হ্যাঁ, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا الله مدر الشكر كما أكبرن، يا الله مدر جنة مدر মঞ্জুর করেন, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আয় আল্লাহ আপনার মহব্বত মারিফত আমাদেরকে নসিব করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব করেন, তাকওয়া এবং সুন্নত মোতাবেক আমাদেরকে জিন্দেগি দান করেন, ওলামায়ে দ্বীন আকাবের উম্মত মাশায়েখ উম্মতকে মহব্বত করার তৌফিক আমাদের নসিব ফরমান, কুফর শিরক বেদাত ও গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত ফরমান, ঈমানের উপরে ইসলামের উপরে তাকওয়ার উপরে সুন্নতের উপরে ইস্তেকামত নসিব ফরমান, আকাবের উম্মতের আজমত মহব্বত আমাদের অন্তরে নসিব ফরমান। আল্লাহ দুনিয়াতে চার মজাহ হানাফি সাফি মালিকি হাম্বলির পৃথিবীর যে কোনো প্রান্তে যেই মজাহে যারা অনুসারী আছেন তাদের ইজ্জতের তাদের জিন্দগিতে রহমত বরকত ইজ্জত নসিব ফরমান, তাদেরকে নিজ নিজ মজাহের উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। যে সকল মুসলমান ভাইরা ভুলের মধ্যে আছেন এই মজাহের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ বুঝ দান করেন, হেদায়েত নসিব ফরমান। আয় আল্লাহ যারা এই সকল বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টিকারীদের দ্বারা বিভ্রান্তির শিকার ওই মুসলমান ভাইদেরকে হেদায়তের পথে ফিরবার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিন প্রতিষ্ঠানকে কবুল করেন, কেয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, এই মজলিস মাহফিলের যারা ব্যবস্থাপক যারা এতে সহায়তাকারী এবং যারা এখানে অংশগ্রহণকারী আয় আল্লাহ সকলকে কবুল করেন, সকলকে মাগফিরাত দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন, ইজ্জত দান করেন, নূর দান করেন, দুজাহানের কামিয়াবি দান করেন, সকলের মুশকিল আসান করেন, সকলের সব সকলকে সব পরেশানি থেকে নাজাত দান করেন, সকল অন্তরকে নূরে পরিপূর্ণ করে দেন, জিন্দেগিকে বরকতে পরিপূর্ণ করে দেন, সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন। আয় আল্লাহ সকলের নেক উদ্দেশ্য সমূহ পুরা করেন, আমাদের দেশের উপর বেসুমার রহমত নাজিল করেন, আমাদের দেশটাকে তমাম বিশৃঙ্খলা অশান্তি থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের এই দেশের জন্য যা কিছু দরকার জরুরত আপনারা আসমানি খাজানা থেকে সেটা পরিপূর্ণ ফরমায়া দেন, আমাদের জমিনের ভিতরে বেসুমার বরকত দান করেন। আয় আল্লাহ অনেক বড় গ্যাস ভান্ডার তেলের ভান্ডার নসিব করেন, অফুরন্ত গ্যাস ও তেলের খনি আমাদের দেশে আপনি নসিব ফরমায়া দেন। আয় আল্লাহ দয়া করেন, মেহরবানি করেন, আয় আল্লাহ আমাদের এই সুন্দর দেশটাকে অন্তর দিয়ে ভালোবাসার কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই দেশব্যাপী এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামায় দিন এত মহাদ্দিসিন এত ফুকাহা মুফতিয়ারে কেরাম এত আউলিয়া মাশায়েখ বুজুর্গান দিন এত এত সেজদাওয়ালা এত ইমানওয়ালা আয় আল্লাহ এত বন্দারা এখান থেকে সে হজ্জের মৌসুমে মক্কা মদিনা মুনাব্বারার দিকে আপনার মহব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল পারা হয়ে ছুটতে থাকে। আয় আল্লাহ এমন সুন্দর দেশটার উপর বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন। সারা দেশের তমাম দিনী প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা দিনী মার্কাজগুলোর উপর বেসুমার রহমত নাজিল করেন, এ জরুরত সময় আসমানি খাজানা থেকে আপনি পুরা করেন। আমাদের অসুস্থ লোকদেরকে আপনি শেফায় কামেল সেহত আফিয়তে কামেল নসিব করেন, যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ইন্তজাম করে দেন, যাদের যারা শত্রুর দ্বারা হিংসুকের দ্বারা আক্রান্ত শত্রুদের থেকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন, হেফাজত করেন, যার স্বাস্থ্যহীনতা তার সুস্বাস্থ্য আপনি নসিব করেন, যার সন্তান নাই তাকে সন্তান দান করেন, আল্লাহ যার রোজগার না তাকে রোজগারের ইন্তজাম ফরমায়া দেন, যার যে দুঃখ কষ্ট আছে আল্লাহ আপনি দুঃখ কষ্ট লাঘব করে দেন, দুঃখ কষ্ট আপনি ঘুচাইয়া দেন। হে দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়া ফরমায়া দেন, জিন্দগির সব ভুল ভ্রান্তি সমস্ত নালায়কে আমাদের মা ফরমায়া দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফারাজ যুনুব, ইয়া সাত্তারাল উয়ুব, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়াকাদ দাআকা ফাইন তাগফির বাআনতা আহলুল রিযাকা ওয়াইন তাদরুদ ফামান ইগফির সিওয়াকা মুখলিসান ইমাম দাদর কুয়তু শায়ালিল্লাহ জামাল রুয়তু দস্ত বুশা জানিবে জাম্বিল মা আফিরি বরদস্ত বরবাজুয়তু রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين أستغفرك رب العالمين
নামাজের পরে কামরায় আসলে হয় না, কোথায় বসবে কি?